This track was downloaded from FusionBD.com.
Root FM. The night comes alive with drumming form.
শুনছেন সবসময় রেডিও 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভুক্ত ফেলে। এবং আজকের ডেটটা খুব অদ্ভুত কিন্তু একটা ডেট, আজকে ফ্রাইডে এবং আজকে 13 তারিখ, সুতরাং বুঝতেই পাচ্ছেন খুবই স্পেশাল একটা দিন আজকে। এবং স্পেশাল বলছে এই কারণে, আমাদের বাংলাদেশে না তবে ওয়েস্টে এই দিনটাকে অনেক, মানে এই দিনটা নিয়ে অনেক কথা হয় আর কি। তো আজকে এই এই দিনটা নিয়ে আমরাও কথা বলবো। এবং এই বছরে কিন্তু এরকম শুক্রবার তিনটা আছে যেটা 13 তারিখে পড়েছে। সাধারণত 13 তারিখে শুক্রবার কখন পড়ে? তখনই 13 তারিখে শুক্রবার পড়ে যখন মাসের প্রথম দিনটি হয় রবিবার, তখন সেটার একটা শুক্রবার হবে 13 তারিখে গিয়ে। যাই হোক, সেই বিষয় নিয়ে অনেক কথা হবে। তার আগে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করতে হলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাগুলো আপনার, আপনি নিজের স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার এই ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে ঘটনা না পাঠিয়ে সরাসরি আমাদেরকে আপনারা রেকর্ড করে পাঠিয়ে দিন, অর্থাৎ লিখে পাঠানোর দরকার নেই। তবে যদি চান যে আপনার ঘটনা থানপাক বইমেলার যে স্পেশাল যে বইগুলো বের হয় আমাদের প্রতি বছর সেই বইয়ের পাতায়, তাহলে অবশ্যই ঘটনাগুলো লিখেও পাঠাতে পারেন অডিও ক্লিপের সাথে। বাট যদি আপনি বেরিয়ে থাকেন তাহলে দরকার নেই। আর আমাদের সাথে যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.fm। এছাড়াও আরও একটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে www.facebook.com/rootfm.rasel, আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSEW। কথা হবে আরও অনেক কিছু নিয়েই, তার আগে আমরা আজকের এই দিনটি বলছিলাম যে 13 তারিখ, অনেকেই মানে অনেক কুসংস্কার আছে এটা নিয়ে, অনেকে কুসংস্কার মানতেও রাজি না, অনেকে মনে করেন যে হ্যাঁ এই দিন অনেক আজব আজব ঘটনা ঘটে যায় এবং এই দিনটিকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। তো এই দিনটি নিয়ে আমাদের একটা বিশেষ প্রেজেন্টেশন আছে, সেই প্রেজেন্টেশনটা আমরা সারা সপ্তাহ জুড়ে তৈরি করেছি এবং অনেক এদিক ওদিক ঘেঁটে ঘুঁটে তৈরি করেছি। এবং সাধারণত মানুষের যে সমস্ত বিশ্বাস এবং সেগুলো নিয়ে যে ভাবে আলোচনা হয়েছে ইন্টারনেটে বলুন, বিভিন্ন বইয়ে বলুন, যেভাবে আলোচনা হচ্ছে সেখান থেকে সংগৃহীত সবকিছু। সুতরাং আমি অবশ্যই এই পরিবেশনা শোনার আগে বলবো যে হ্যাঁ এনজয় করুন, ঠিক আছে, ফাইন, বাট আপনাকে যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। বাট আপনি যদি চান এই বিষয় নিয়ে খোঁজখবর করবেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার জন্য উন্মুক্ত আছে ইন্টারনেট, আপনি সেটা সাহায্য নিতে পারেন। লাইব্রেরিতে বই আছে, সেখানে গিয়ে সাহায্য নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা শুনবো একটা বিশেষ, একটা ভেরি স্পেশাল প্রেজেন্টেশন Friday the 13th.
Friday the 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন Friday the 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন Friday the 13th অশুভ। কেউ বিষয়টি শেষ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছে কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটি সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন।
Friday the 13th, I don't know. I'm actually history ta jani na, but I'm just jani je Friday the 13th mane kon ekta kufa ache definitely. So yeah,
Friday the 13th eta abar ki?
Normally Friday আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে। স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক।
ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে, না না এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি ওয়ান জিসাস ওয়াজ ক্রুসিফাইড।
জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানে দিনটিকে দায়ী করা। এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকে এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমে আসে যীশুখ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশুখ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 70 নাইট টেম্পলার্স ফ্রান্সে কিং ফিলিপ দি 4th দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাই বা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস কে বিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দাভিঞ্চি কোডে বা জন জে রবিনসনের 1989-এর যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি আকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত থমাস ডব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসুস্থ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয় রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা।
Flip side of Friday the 13th.
1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণে অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনই না, একটু বেশি সতর্ক থাকে, ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 মান্থস অফ দি ইয়ার,
12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেঁটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটি কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউজডে দ্য 13th-টি হচ্ছে অশুভ। দিনটির ওপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয় কিছু নাই, অনেক ধর্মে অনেক দেশে 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 সিক্সথ প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7-কেই বাই দেবে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7-কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতো, আই ওয়াজ বর্ন অন দ্য 13th, আই টার্ন 13 অন ফ্রাইডে দ্য 13th, মাই ফার্স্ট অ্যালবাম ওয়েন্ট সোলো ইন 13 weeks, মাই ফার্স্ট নাম্বার ওয়ান সং হ্যাড আ 13-second ইন্ট্রো। কি করা যাবে কি করা যাবে না, ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়ার থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ, আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল কর্ব, লেস দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি, বুঝছেন তো কোনটা। বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলস ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শুন উঠতে চান সেই পাশ দিয়ে, বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক, এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন, ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কার হচ্ছেন না? সত্যি তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটি, এসে দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল।
Good FM, the night comes alive with Gramophone.
কেমন লাগলো ফ্রাইডে দ্য 13th সেটা অবশ্যই আমাদের জানাবেন, এবং জানিয়ে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40 FORTY 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চমৎকার প্রেজেন্টেশন শুনলাম আমরা, আগেই বলেছিলাম যে এটা বিশ্বাস করাটা বা অবিশ্বাস করাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এনজয় করা। আই হোপ যে আপনারা এনজয় করেছেন। যাই হোক, একটা অন্যরকম খবর আপনাদের দিয়ে দিই। আপনারা সবাই জানেন যে ভূত ফোন এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং সময় হয়ে গেছে আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত ফোন আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে চাইলে এখনই সাইন আপ করুন www.bondhugaraj.club এ, এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন ডক্টর হিম করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক টু। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো একদম, আপনাদের খুবই তাড়াতাড়ি করতে হবে। আগামীকালই কিন্তু শেষ দিন, তাই না? মানে শনিবারই শেষ দিন। এবং আমরা গত সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে এটা নিয়ে আপনাদের সাথে জানিয়েছিলাম যে আপনাদেরকে যে আমরা একটা ট্যুর করতে গেছি এবং এটা ঢাকার কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা করব। সো অবশ্যই 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 আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিন। আরও একবার আমি অ্যাড্রেসটি মনে করে দিচ্ছি, যেহেতু আজকের শেষ দিন এবং আপনারা অলরেডি অনেকে পাঠিয়েছেন, তারপরেও শেষ দিন আমি আরবারও জানিয়ে দিচ্ছি, www.bondhugaraj.club। আর ঘটনাটি ঘটাবে 500 শব্দের মধ্যে। এখন আবারও ফিরে আসি একটু ফ্রাইডে দ্য 13th প্রসঙ্গে। তবে যেটা বলি সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগেই আমার যে পেজটা রয়েছে সেই পেজে একটা স্টেটাস দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম আপনাদেরকে যে প্রায় এরকম বাংলাদেশে নানান রকমের এরকম মানে বিশ্বাস রয়েছে, অনেকে বলেন এটা কুসংস্কার এবং অনেকে বলেন অনেক কিছুই, সেগুলো আপনাদের মানে যেমন হচ্ছে যে বিড়াল রাস্তা পার হলে ভালো কিছু ঘটে না, এরকম টাইপের অনেক ধরনের, কিন্তু অনেক ধরনের মানে বিড়াল রাস্তা পার হলো আপনি এটা কোনো কাজে বের হয়ে যাচ্ছেন, বেরোচ্ছিলেন সে কাজটা হয়তো পণ্ড হয়ে যেতে পারে, এরকম টাইপের অনেক কথা কিন্তু আমরা সচরাচর শুনে থাকি। তো সেইখান থেকে আমরা বেশ কিছু আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো আমরা শেয়ার করতে চাই ফেসবুকে। আমরা আপনাদের সবসময় বলি যে সারা সপ্তাহ জুড়েই আমরা আপনাদের ফেসবুকের মেইলগুলো চেক করি এবং ফ্রাইডে 13th নিয়েও আপনাদের অনেক কথা আছে, সেই কথাগুলো আমি একটু শোনাই আপনাদেরকে। যেমন আমাকে রক্তিম ফেসবুকে লিখেছেন, রাসেল ভাই, ফ্রাইডে দ্য 13th অলসো নোন অ্যাজ জিজাস লাস্ট, আচ্ছা জিজাসের যে লাস্ট সাপার ছিল সেটা হি টুক বিফোর হি ওয়াজ ক্রুসিফাইড, আচ্ছা এটা অনেকেই বলে থাকেন। এবং আমাদের এমডি আল জুমান শিথির লিখেছেন, আমার সাথে 13th ফ্রাইডে তেমন কিছু ঘটেনি, আমি বলেছিলাম যে ফ্রাইডে 13th কি তেমনই গিয়েছিল নাকি নাকি স্পেশাল ছিল সেটা জানতে চেয়েছিলাম গত ফেব্রুয়ারিতে যখন ফ্রাইডে 13th ছিল। তিনি লিখেছেন যে না তেমন কিছু ঘটেনি, তাই ফ্রাইডে 13th যে আনলাকি এটা বিশ্বাস করতে পারছিলাম। এবং আমাদেরকে এসএমএস করেছে, এখানে কমেন্ট করেছে নেক্সট পেজ, লিখেছেন ভাই আসলেই আজ ফ্রাইডে 13th খুব হরর, কারণ আজ আমার বাবা মামা বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। এটা কিন্তু প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হয়, এটা আপনারা যখন এই ব্যাপারটা নিয়ে সার্চ করবেন ইন্টারনেটে দেখবেন যে রেগুলার যে সড়ক দুর্ঘটনা বা যা কিছু হয় না কেন, বলা হয়ে থাকে না যে এরকম এই দিনে বেশি সড়ক দুর্ঘটনা বেড়ে যায় বা এরকম কিছু বেড়ে যায়, কিন্তু অন্য কোনো দিন হলেও কিন্তু আপনি সেই দিনটাকে দায়ী করতে পারতেন না, এই দিন হলে তখন এই দিনটাকে আমরা দায়ী করতে পারি। যাই হোক, এই কথাগুলো আমার বলার কথা না, এই কথাগুলো বলার জন্য স্পেশাল মানুষ রয়েছেন, তার সাথে কিছুক্ষণ মধ্যে আমরা জয়েন করবো। সঞ্জু আমাদের লিখেছেন যে যাত্রার সময় মৃত মানুষ দেখা শুভ মনে করা হয়, আচ্ছা এটা আমি অবশ্য জানতাম না। আমাদেরকে রকি নিকোলাস রোজারিও লিখেছেন যে মুরব্বীদের কথাকে কুসংস্কার বলা ঠিক না, কজ তাদের কথা 90% রাইট হয়, মানে যে সমস্ত কথা আমরা বলে থাকি সে সমস্ত যে বিড়ালের কথা বললাম বা এই যে একটাগ্রামে আমি একটা কমেন্ট পড়লাম সেই টাইপের জিনিসগুলোর কথা বলছেন। আমাদেরকে এমডি মাইনুল হাসান মিশু লিখেছেন আই ডোন্ট বিলিভ ইট। আমাদেরকে দেবদাস জাহিদ লিখেছেন এটা খুবই একটা বাস্তব কথা না। আমাদেরকে আশরাফ হোসেন শিকদার লিখেছেন অনেকে বলে রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেলে সেখানে একটু থামতে হয় বা সালাম করতে হয়, আবার বলে চলার পথে কিছু থেকে ডাক কিছু পিছু ডাকলে নাকি যাত্রা অশুভ হয়, কেউ বলেন বাম চোখ পিটপিট করলে অশুভ কিছু হয়, আবার কেউ কেউ বলেন কাক ডাকাকেও অশুভ মনে করেন অনেকে। পার্থ বিশ্বাস লিখেছেন এই সব সত্যি কুসংস্কার। বিপ্লব মজুমদার লিখেছেন সাহস যেখানে শেষ হয় ভয় সেখান থেকে শুরু হয়। দুটো আমি মিস করেছি, লিখেছেন ফেসবুক পেজেই আছে আপনারা দেখতে পারেন। রাসেল ভাই আমি শুনেছি কুকুরকে পানি খেতে দেখলে নাকি নিজের সাথে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকে। এবং আরেকজন লিখেছেন 1 for sorrow, 2 for joy, 3 for later, 4 for joy, আচ্ছা তাহলে দুটো হয়ে গেল, 2 for joy, 4 for joy, আচ্ছা 5 for money, 6 for diamond, 7 for জানি না। ওকে, আয়ুব খান আমাদের লিখেছেন আজ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে ভয় জিনিসটা মানুষের ভেতরে আছে আর বিপদের কিছু নমুনা আসলে বাস্তব। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব, এই কথাবার্তা না বাড়িয়ে তারপরে আমরা ফিরে আসবো আমাদের একটা স্পেশাল একজনকে নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে আপনাকে, এবং স্টে টিউন ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আমি বলছিলাম খুবই এই বিষয় নিয়ে, ওয়েস্টে বড় হয়েছেন আমেরিকায় বড় হয়েছেন এরকম একজন মানুষ আমাদের সাথে আছেন, আপনারা খুবই পরিচিত, এতক্ষণ ধরে পরিচয় দিচ্ছিলাম না, তিনি হচ্ছেন আহমেদ বাবু, যিনি দীর্ঘ সময় যার হচ্ছে এরকম পশ্চিমের একটা দেশে কেটেছে। তো বাবু ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এই যে এতক্ষণ ধরে ফেসবুকের কমেন্ট গুলো পড়লাম যে শুনলেন, ফ্রাইডে দ্য 13th নিয়ে আসলে ওয়েস্টের লোকজন কি ভাবেন, বা কি আপনি যখন ওখানে ছিলেন দেখেছেন কি এই দিনটিতে বাড়তি সতর্কতা বা এরকম কোনো কিছু মানুষ?
আসলে মানে এখন ওয়েস্টে তো আপনার মানুষজন অনেক সচেতন হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কুসংস্কারটাকে অবশ্যই লালন করে রাখে ওদের
মধ্যে। আপনি কি কুসংস্কারই বলবেন?
হ্যাঁ অবশ্যই অবশ্যই কুসংস্কার। যদিও আপনার যেমন ফ্রাইডে দ্য 13 সম্বন্ধে বলা হয়েছে, আসলে আপনার 1900 শতাব্দীর আগ পর্যন্ত খুব বেশি কিছু লেখাজোকা ছিল না।
এক্স্যাক্টলি, এবং আমরা ডকুমেন্ট শুনলাম এটা
যা বলা হতো এটা আপনার ইটস লাইক মানুষের মুখে মুখে চলে আসছে মিথ টাইপের, এন্ড কুসংস্কার অবশ্যই সুপারস্টিশনস অনেকে এটা বহুভাবে বিশ্বাস করতো। মূলত বিশ্বাসটা এসছে নর্স ক্যালেন্ডার থেকে, নর্সদের যে হিস্ট্রি ওখান থেকে এসছে, এবং পরবর্তীতে এটাকে তারা রিলেট করেছে আপনার জিজাসের ওই লাস্ট সাপারের 12 তার সাথে কম্পিনিয়ন থেকে। হ্যাঁ, এবং আরো কিছু তারা বলেছে যে মাস ইংরেজি মাস 12টা,
এগুলো তো আমরা ডকুমেন্টে শুনলাম, কিন্তু আমি বলছি যে আপনি কি দেখেছেন আসলে ওই দিন
মানে
কেউ এরকম আছে আমেরিকান
বলতে, মানে অনেক মানুষই আছে ওদের ভেতরে, আসলে যারা ইয়াং টিনেজ যারা ওরা এই জিনিসটাকে বেশি লালন করে, বড়দের থেকে টিনেজদের ভেতরে জিনিসটা, কারণ ফ্যান্টাসাইজ হয়ে যায়। আমাদের দেশেও কিন্তু টিনেজরা দেখবেন ভূত প্রেত হিসাব ঝিঙ এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড, মানে বেশিরভাগ যেমন মেল ঘটনা আসছে কিন্তু বেশিরভাগই টিনেজদের কাছ থেকে, তারা খুব ইন্টারেস্টেড। আমাদের ভূত এবং শ্রোতার মধ্যে অনেক টিনেজ আছে, ঠিক আছে, ওরকম ওদের কাছে এটা একটা ফ্যান্টাসির ব্যাপার ফ্রাইডে দ্য 13। তারপর ওই যে মুভি তৈরি হচ্ছে ফ্রাইডে দ্য 13, তারপর একটা টিভি সিরিজ ছিল ফ্রাইডে দ্য 13 দ্য সিরিজ, তো ওদের থেকে ফ্যান্টাসাইজ থেকেই কিন্তু বেশি সুপারস্টিশনের ব্যাপারটা আসছে। এবং কিছু কিছু মুভি ডিরেক্টর গুলো যেভাবে তাদের মুভিতে তুলে ধরেছে ফ্রাইডে দ্য 13 কে, ওরা সেটাই বিশ্বাস করে যে সামথিং ব্যাডস গোনা হ্যাপেন।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি যদি আপনাকে বিশ্বাস করতে বলা হয় যে না, আপনাকে কিছু আপনাকে বলা হয় যে এই তার পক্ষে আপনার মতামত কি, তাহলে আপনি বলেন নো,
অবশ্যই
একদমই কিছু না। যাই হোক, আমি আপনার এই ব্যাপার নিয়ে আরো আসবো, আরো কথা বলবো, আমরা ইমেল পড়ি, ইমেল পড়ার পরে আমি আপনার কাছে আবার ফিরে আসবো। এবং সেই ইমেলটা পাঠিয়েছেন একজন সরকারি কর্মকর্তা, সুতরাং তিনি তার নাম এবং ঠিকানা গোপন রাখতে চেয়েছেন, আমরাও সেটা গোপন রাখছি, এবং তিনি বর্তমান ঠিকানা গোপন রাখতে বলেছেন সম্ভবত, সুতরাং আমি নাম না বললে স্থানের নাম বলার কোনো সমস্যা নেই। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি, এবং তিনি লিখছেন একটি যৌক্তিক কারণে আমি আমার নাম ও বাসার ঠিকানাটা গোপন রাখতে চাইছি, সেজন্য আপনাদের অনুরোধ করছি আমার নাম এবং ঘটনার জায়গাটা গোপন রাখবেন। সেটা ঘটনার জায়গা বললাম না, ধরুন কোনো একটা জায়গা, এবং তিনি বলছেন যে আমি 2006 সালে SSC পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং করতে ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হই। আমি মোহাম্মদপুরের এই বাসাটিতে উঠি এবং যে বাসায় আমার সাথে ঘটনাটা ঘটে, আসলে এটা বাসা নয়, এটা ছিল একটা মেস। দুর্ভাগ্যবশত আমি সেই বছর কোথাও চান্স পাইনি বলে আমি ঢাকা থেকে আবার বাড়ি চলে যাই। পরের বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাকায় আসি এবং সৌভাগ্যবশত সেই মেসেই একটি সিট পেয়ে যাই। সৌভাগ্য বলছি এই কারণে যে পূর্ব পরিচিত মানুষদের সাথে থাকতে পারবো, নতুন কোনো পরিবেশের ঝামেলা পোহাতে হবে না। আবার মেসের বর্ণনা দিলে আপনারা বুঝতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, মেসটাতে মেইন দরজা খুলে ঢুকলেই ডাইনিং রুম, এবং মেইন দরজাটা ডাইনিং রুমের যে পাশের দেয়ালে, সেই দেয়ালে আরেকটি রুমের দরজা আছে, এবং বাইরে থেকে ঢোকার পর ডান দিকের দেয়ালে আরেকটি জানালা। জানালার পাশেই অন্য একটি বিল্ডিং থাকার কারণে ঘরে দিনের আলো ঢুকত না। মুখোমুখি দেয়ালটাতে দুটো রুমের দরজা, বাম পাশের দেয়ালে কিচেন ও একটি ওয়াশরুমের দরজা। মোট কথা, প্রতি রুম থেকেই ডাইনিং রুমটা পরিষ্কার দেখা যায়। আমাদের বিল্ডিং এর চারপাশে বিল্ডিং থাকায় সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হতো, নইলে ঘর অন্ধকার হয়ে থাকত। তিনটি রুমে আমরা 6 জন থাকতাম, কিন্তু আমাদের মেস মেস মেম্বার ছাড়াও কারো না কারো কোনো কেস থাকতই। আমরা সবাই ফ্লোরিং করতাম এবং আমাদের রুমমেট অধিকাংশ সময় থাকতেন না, তাই মাসের সিংহভাগ সময় আমি একা রুমে থাকতাম। ঘটনাটি ঘটে 2009 সালের শেষের দিকে। আমি ক্লাস শেষ করে 3:30 মিনিটে একটা বাসে করে TSC থেকে মোহাম্মদপুর আসতো, সেই বাসটা বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেত, এবং সন্ধ্যার আগে আগে বাসায় এসে কথা বলার কাউকে পাওয়া যেত না, কারণ রুমে এই সময় কেউ থাকতো না। আমি যদি কেউ থাকতো তাহলে সে আজ যদি কেউ থাকতো তাহলে সে ঘুমে থাকতো, তাই আমিও রুমে এসে ঘুমাতাম, না হয় গান শুনতাম। সেদিন আমার মেসের কেউই রুমে ছিল না, কারণ আমি আসার পরপরই তারা সবাই বের হয়ে যায়। আমাদের মেসেরই একজন পুরাতন মেম্বার দেশের বাইরে চলে যাচ্ছে বলে সবাই তাকে সি অফ করতে যাচ্ছে। বের হবার আগে আমাকেও তারা বলেছিল যাওয়ার জন্য, কিন্তু একে তো আমি অনেক ক্লান্ত ছিলাম, আর দ্বিতীয়ত যে বাইরে যাচ্ছে তার সাথে আমার খুব একটা ভালো পরিচয় নেই। তাই বের হয়ে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেলাম, এবং সেই সাথে খেয়াল করলাম প্রায় দুই বছর এখানে আছি কিন্তু একদম এভাবে একদম একা কোথাও কখনো থাকা হয়নি। মাগরিবের আজান হতে তখনও প্রায় 30 মিনিট বাকি, আমি ঘুমাতে চাইলাম না, কারণ সামনে পরীক্ষা, আর তাই আজানের পরপরই পড়তে বসতে হবে। এখন ঘুমালে উঠতে অনেক রাত হয়ে যাবে, আবার ক্লান্তির জন্য বাইরে যেতেও ইচ্ছে করছে না। তাই শুয়ে শুয়ে আমি আমার গার্লফ্রেন্ড বর্তমানে আমার স্ত্রী তার সাথে ফোনে কথা বলছিলাম। আমার রুমের লাইটটা অফ করে রেখেছিলাম, পুরো বাসাটা বাসায় শুধু ডাইনিং রুমের আলো জ্বলছে। আমি আগেই বলেছি যে কোনো রুম থেকে ডাইনিং রুমটা পরিষ্কার দেখা যায়। আমি সেখানে শুয়ে আছি এবং সেখান থেকে ডাইনিং রুমের 80% দেখা যাচ্ছিল। আমার বিছানাটা রুমে এমনভাবে পাতা ছিল যে ডাইনিং রুমের দরজা থেকে আমার দরজা দিকে আমার মাথা থাকে। ডাইনিং রুমের দরজা দিয়ে আমার মাথা লাইটের আলো পড়ছিল এবং পেছন থেকে আলো আসায় আমি আমার রুমের দরজা দিয়ে আমার মাথার আচ্ছা দরজায় ঘরের অন্যান্য জিনিস ছায়া দেখতে পাচ্ছিলাম। এমনকি কোনো ছোট পোকা উড়ে গেলেও সেটার অনেক বড় ছায়া আমি দেয়ালে দেখতে পাচ্ছিলাম। কথা বলার এক সময় বিদ্যুৎ চলে গেল, আমি পুরোপুরি অন্ধকারে ডুবে গেলাম। রুমে মোম রাখার প্রয়োজন মনে করিনি, কারণ বিদ্যুৎ না থাকলে রুমমেটরা সবাই মিলে গল্প করতাম অথবা মোবাইলের আলো জ্বেলে রাখতাম। কিন্তু এখন কথা বলা বাদ দিয়ে মোবাইলের আলো জ্বেলে রাখতে মন চাইছে না, তার চেয়ে বরং কথা বললে ভালো লাগবে, কারণ কথা বলা বাদ দিলে আরো একা হয়ে যাব। আমার কেমন যেন ভয় ভয় লাগা শুরু করল, আসলে সেটা ভয় বললে ভুল হবে, কেমন যেন অস্বস্তি লাগছিল। আনুমানিক 5 মিনিট পর আবার আলো জ্বলে উঠল মাথার পেছনে, বাঁচা গেল, কিন্তু সেই অস্থিরতা কোনোভাবেই কাটছিল না। ভাবলাম গোসল করলে হয়তো ভালো লাগবে, কিন্তু গোসলখানায় গিয়ে আরো বিরক্ত হলাম, পানি নেই, বালতিতে যেটুকু পানি আছে তাতে গোসল হবে না, বিদ্যুৎ আসছে, বাড়িওয়ালা নিশ্চয়ই মোটর ছাড়বেন, তখন গোসল করতে হবে। বাড়িওয়ালাকে মনে মনে কিছু গালাগালি করলাম পানির সমস্যার জন্য। এবার আমি এসে ফোন নিয়ে শুয়ে পড়লাম। আমি আগেই বলেছি আমরা সবাই ফ্লোরিং করতাম, এবার এমন ভাবে শুলাম যেন শরীরটা ফ্লোরে আর মাথাটা বিছানাতে থাকে। বছরের শেষের দিকে যদিও ঠান্ডা আছে, কিন্তু বাইরে থেকে এসে এখন ফ্লোরের এই ঠান্ডায় শুয়ে থাকতে ভালোই লাগছিল। ডাইনিং এর দরজা এখন আমার ডান দিকে, চোখে ডাইনিং রুমের বাল্ব আলো জ্বলছে, আলো লাগছে বলে বাম কাত হয়ে শুয়ে কথা বলছি। কতক্ষণ সময় পার হয়েছে খেয়াল নেই, 2 কি 3 মিনিট। হঠাৎ মনে হলো আমার শরীর ভেজা ভেজা, মনে হচ্ছে আমার শরীরের নিচে পানি। আমি হাত দিয়ে দেখলাম সত্যি আমার শরীরের নিচে পানি, হালকা গরম পানি। ফোন কানে দিয়েই নিয়েই মাথা তুলে ঘাড় কাত করে ডাইনিং রুমের দিকে তাকালাম, তাকিয়ে যা দেখলাম তাতে হুড়মুড় করে উঠে বসলাম। ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শীত দাঁড়াবে, হাত থেকে ফোনটা পড়ে গেল। ডাইনিং রুমের দিকে তাকিয়ে ফ্লোরে পা ছড়িয়ে বসে আছি আর অপলকভাবে তাকিয়ে আছি। দেখলাম ডাইনিং রুমের একটা চৌকিতে একটা মহিলা চোখ বন্ধ করে শুয়ে আছে, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, আর চাদর সহ পুরো চৌকিটা ভেজা, চারিদিকে পানির ছড়াছড়ি, মহিলার মাথায় সাদা কালো চুলের মিশ্রণ, মুখ ও গাল বেয়ে তার তরতর করে পানি পড়ছে, কানের লতি বেয়ে পানি পড়ছে, পানির স্রোত তখনও বেয়ে চলেছে, আমার সারা ফ্লোর পানিতে ভিজে গেছে, সেই পানি গড়িয়ে আসছে আমার শরীর পর্যন্ত। কয়েক সেকেন্ড লাগলো কি হচ্ছে ব্যাপারটা বুঝতে, যা বুঝলাম তা হলো একটা লাশ গোসল করানো হচ্ছে। মনে হচ্ছে গোসল করানো শেষ, এখন দাফন করানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। আমি কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। প্রচন্ড শব্দের পর হঠাৎ নিঃশব্দে পড়ে গেল কানের মাঝে, যেমন যেরকম পুপু করে শব্দ হয় সেরকম শব্দ ছিল আমার কানে। আস্তে আস্তে সেই শব্দের মাঝেও আমি আরেকটি শব্দ শুনতে পেলাম, সেটা হলো হালকা কান্নার শব্দ। কেউ যদি লুকিয়ে কাঁদতে চায় তাহলে যেরকম চাপা কান্নার শব্দ হবে, শব্দটা অনেকটা ওরকম। আস্তে আস্তে শব্দটা বাড়ছে, আমি তখনও ঠায় বসে আছি, আমার হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলছি আমি। এবার খেয়াল করলাম চৌকির ওপর রাখা লাশটা কেটে কেটে উঠছে, বুঝলাম কান্নার শব্দটা লাশের থেকে আসছে, সেই কান্নার সাথেই লাশের শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারাবো, এমন প্রচন্ড ভয়ের অবস্থা দেখাচ্ছে, জ্ঞান হারানোটাই মনে হয় ভালো ছিল। কিন্তু সময় যেতে থাকে আর লাশের কাঁপুনি বাড়তে থাকে, একটা সময় অবস্থা এমন হয় যে পুরো শরীর কাঁপিয়ে লাশটা কাঁপতে থাকে। আমি আমার মাথাটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম, ভাবলাম বাসায় একা আছি বলে হ্যালুসিনেশন হচ্ছে অথবা স্বপ্ন দেখছি। হাত দিয়ে সজোরে ফ্লোরে আঘাত করলাম, ব্যথায় কুঁকড়ে উঠলাম এবং বুঝলাম আমি স্বপ্ন দেখছি না। হ্যালুসিনেশন হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমার জানা ছিল, কোনো ওয়ে জানা ছিল না। এখন ঘটনা চোখের সামনে ঘটতে দেখে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। বাইরে বের হয়ে যাব উপায় নেই, কারণ বাইরে বের হতে হলে লাশটাকে পার হয়ে যেতে হবে। যত সুরা জানতাম পড়তে লাগলাম, আস্তে আস্তে লাশের কান্না কমে আসলো। ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কান্না থামিয়ে হঠাৎ লাশটা বাম কাত হয়ে আমার দিকে ফিরে তাকালো। সব সময় শুনেছি ভয় পাওয়ার সময় দেখা চেহারাগুলো অনেক খারাপ থাকে, চোখগুলো লাল থাকে, দাঁত বেরিয়ে আসে। আমার সাথে কিছুই তেমন হয়নি। আমি খুব দুঃখ ভারাক্রান্ত একটা চেহারা দেখলাম, খেয়াল করলাম চোখের কোনা দিয়ে পানিও পড়ছে। লাশটা এবার পুরোপুরি কাত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমার মনে হচ্ছে মহিলাটা আমাকে কিছু বলতে যাচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। চেহারাটা যদিও ভয়ঙ্কর নয়, তারপরও আমি থরথর করে কাঁপছিলাম, কারণ এটা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। আমি চিৎকার করতে চাইছি কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। আমি ভাবছি এবার আমার সাথে খুব খারাপ কিছু ঘটবে। এখন আমি কিছু না করতে পারি তাহলে আর কিছুই করতে পারবো না। হয়তো আর সুযোগই পাবো না। আমাকে এখান থেকে বের হতেই হবে, যেভাবে হোক। প্রয়োজনে লাশটা নিয়ে যাবো, না হলে হয়তো এই বন্ধ করে আজ আমার জীবনের শেষ দিন। আমি উঠে বসলাম, আমার শরীরের নিচের অংশ ভিজে গেছে। আমার শুয়ে আমি শুয়েছিলাম বলে টি শার্টের এক পাশ ভিজে গেছে, জিন্সের প্যান্ট ভারী হয়ে গেছে। নিজেকে জোর করে সজাগ রাখার চেষ্টা করছি, কোনোভাবেই জ্ঞান হারানো যাবে না। আমাকে বের হতেই হবে। আমি আস্তে আস্তে এগুলো থাকলাম দরজার দিকে, যেদিকে লাশটা রাখা আছে। লাশটা ঠিক অপর পাশেই বাসার মেইন দরজা। আমি লাশটার পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম লাশটা উঠে বসতে চাইছে এবং আমাকে থামানোর চেষ্টা করছে। আমি দৌড়ে মেইন দরজার দিকে গিয়ে দরজার নব খুলাতে থাকলাম, কিন্তু দরজা খুলছে না। আমি মরিয়া হয়ে খুলাতে লাগলাম, হঠাৎ পিঠে একটা স্পর্শ পেলাম। মনে হলো আমার টি শার্টটা কেউ পিছন থেকে খামচে ধরেছে। আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, যত শক্তি আছে সব শক্তি দিয়ে, সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। চলতে চলতে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান হারানোর আগে শুধু মনে হচ্ছিল আমি পানিতে ডুবে যাচ্ছি, আমার নাক কান দিয়ে পানি ঢুকছে, তারপর সব অন্ধকার। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার বিছানায়। আমার চারপাশে আমার মেস মেম্বাররা দাঁড়িয়ে আছে, আমার মেসে থাকছে যারা থেকেছেন। সবাই জানেন যে মেসের প্রত্যেকের কাছে মেইন দরজার একটা করে চাবি থাকে, যাতে অন্যদের বিরক্ত করতে না হয়, কেউ তখন যখন তখন বাইরে চলাচল করতে পারে। আমার মেস মেম্বাররা তাদের চাবি দিয়ে 12টার দিকে বাসায় ঢোকে, ঢুকেই আমাকে আমাকে পড়ে থাকতে দেখে। তখন বিদ্যুৎ নেই বাসায়, ছিল না শুকনো কাপড় বাসায়। আমার সারা শরীর ছিল ভেজা, আমার কাপড় এবং আমি যেখানে পড়েছিলাম সেই জায়গাটা ছাড়া পুরো ঘর ছিল শুকনো। আমার বিছানার পাশে আমার মোবাইল, ঘটনার সময় আমার হাত থেকে মোবাইল পড়ে যায়। আমার পরে দেখি যে আমার স্ত্রী তাকে অনবরত ফোন দিয়েছে এবং আমার প্রায় 200টি মিসড কল ছিল। আমার গায়ে প্রচণ্ড জ্বর, সন্ধ্যা থেকে ভেজা অবস্থায় পড়ে থেকে ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে। আমি দেখলাম আমাদের বাড়িওয়ালা ভদ্রলোকও আসছেন। একটু ধাতস্থ হওয়ার পর আমি পুরো ঘটনাটা সবাইকে খুলে বললাম। আমার মেস মেম্বাররা ভাবলো আমি ভয় পেয়ে উল্টাপাল্টা কিছু দেখেছি, কিন্তু অবাক করা বিষয় হলো সন্ধ্যায় বিদ্যুৎ যাওয়ার পর এখন পর্যন্ত আসেনি, আর তখন থেকেই পানি নেই। আমাদের বাড়িওয়ালা ভদ্রলোকের কাছে জানলাম কোনো একটা সমস্যার কারণে আগামীকালের আগে বিদ্যুৎ পাওয়া যাবে না, আর মোটর ছাড়া না গেলে পানি আসার প্রশ্নই আসে না। অন্যদিকে গোসল করায় বালতিতে মেস মেম্বাররা যেটুকু পানি রেখে গিয়েছিল সেটুকু পানি গেছে। তাহলে আমি কি ভুলই দেখে থাকি? যদি ভুলই দেখে থাকি আর আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে, সেক্ষেত্রে এত ভিজলাম কীভাবে? এই প্রশ্নের কোনো উত্তর কারোর ছিল না। খেয়াল করলাম বাড়িওয়ালা চাচা কোনো কথা বলছেন না, কোনো এক কোনায় চুপ করে বসে আছেন। ওনাকে ব্যাপারটা জিজ্ঞেস করার পর তিনি আমাকে যে বর্ণনা দিলেন তা ছিল এরকম। তুমি যেরকম লাশের কথা বললে সেটা আমার স্ত্রীর লাশ। বছর দশেক আগে সে মারা যায় ঢাকাতে। আমাদের এই নিচতলাতেই তাকে গোসল করানো হয়, যেখানে তুমি দেখেছো সেখানেই। তারপর এখান থেকে কাফন পরিয়ে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে লাশ দাফন করা হয়। চাচার কাছে শুনলাম ওনার এক ছেলে, ছেলেটা বিভিন্ন বাজে নেশায় আসক্ত, ছোট বোনদের এমনকি নেশার টাকার জন্য বাবার গায়ে পর্যন্ত হাত তুলেছে। চাচার কাছে টাকা চেয়ে পায়নি, কয়েকদিন আগে চাচির কাছে গয়না চুরি করেও সে বিক্রি করে দিয়েছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এখানে একটা লাশ গোসল করানো হয়েছে, এই ঘটনাটা আমরা মেসের কেউই জানতাম না। জানলে মেনে নিতাম হয়তো জানা ঘটনাটাই অবচেতন মনে আবারও এভাবে জন্ম নিয়েছে। লাশটা কান্নার ঘটনাটাও আমার কাছে রহস্যময় থেকে যাবে আজীবন। সে কি তার স্বামী ছেলে মেয়ের ভালো নেই সেই জন্য কান্নাকাটি করেছে, নাকি তার রেখে যাওয়ার স্মৃতিগুলো শেষ হয়ে গেছে বলে কেঁদেছে, আমার জানা নেই। আমার কোনোদিন জানা হবে না। হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল, আমি শুনিনি। আমি কোনোদিন শুনতেও চাই না, কারণ সেজন্য এরকম একটা ঘটনা ঘটতে হবে।
আমার সাথে ক্ষতি হোক আর না হোক, আমি এখন এমন কথা সাক্ষী হতে চাই না। এরপর আমি মেসে আর বেশি দিন থাকিনি, নতুন মেস মেম্বার পাওয়া পর্যন্ত সেখানে ছিলাম। আমার মেসের মেম্বাররা যারা এই ঘটনা শুনেছে তারা প্রত্যেকে একে একে বাসায় ছেড়ে দেয় এবং আমার চাচার অনুরোধে এই ঘটনা আমি কারোর সাথে শেয়ার করিনি, অন্তত এমন কারোর সাথে শেয়ার করিনি যারা ওই মেসে থাকতে চায়। আর ঢাকায় যাদের সাথে শেয়ার করেছি তাদের এক্সাক্ট জায়গাটার নাম গোপন করেছি। এই ছিল ঘটনা, তারপরে সেটা মোহাম্মদপুর না হয়তো অন্য কোনো জায়গা সেটাই হবে, তিনি উল্লেখ করেছেন মোহাম্মদপুর। যাই হোক, এই ছিল ঘটনা এবং এখন কোনো কথা হবে না, সরাসরি একটা ব্রেকে যাবো এবং ব্রেকে পরে আবারও ফিরে আসবো দারুণ কিছু ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের স্বাগত, সাথে থাকুন স্টে টিউনড রেডিও 50 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 50। শুনছেন সবসময় রেডিও 58.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আরো একবার জানিয়ে দিই যে আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40 FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, উইচ ইজ bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের যদি ইমেল করতে চান যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা ইমেলটি না লিখে, যদি লিখেছেন তাহলে সেটা বইয়ে উঠার একটা চান্স থাকে, আমাদেরকে অবশ্যই রেকর্ড করে পাঠিয়ে দিন। এবং যারা আমাদের সাথে ফেসবুক ম্যানেজার সাথে তাদেরকে বলি আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio40 www.facebook.com/bhutfm.rasel। আমরা চলে যাবো ঘটনায়। আজকে SMS পড়াটা ভেরি ডিফিকাল্ট, আমরা কিছু ফেসবুকে তারপরে পড়েছি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা আরেকটা ঘটনায় যাই, তার আগে একটা খবর আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউট অফ শো। এখনই সাইন আপ করুন www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন রক্তহীন করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো হারি আপ গাইস, আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে আবারও। এবং ভাই ভাই, আপনি বলছিলেন এই যে আমরা কুসংস্কার নিয়ে অনেক কথা বলছিলাম শুরু থেকে, মাঝখানে একটা ইমেল পড়লাম আমরা, এবং আপনি বলছিলেন যে এরকম কিছু কুসংস্কার আপনাদের এলাকাতেও আছে, মানে আপনি লালমাটিয়ার কথা বলছিলেন,
সারা বাংলাদেশে আছে, শুধু আমাদের এলাকা বলতে লালমাটিয়াতে তো এটা শোনা যায়।
আপনি এরকম একটা মানে জাস্ট খুবই প্রচলিত বিভিন্ন জায়গায় আছে এরকম একটা কুসংস্কার,
যেমন অনেক কাছে শোনা আপনার কাছে, যেমন একটা কথা মানে আমরা ছোট কাল থেকে শুনে আসছি, সেটা হচ্ছে শেকল। শেকল বলতে মানে ছোট থাকতে যখন ছিলাম তো বাসা থেকে না করতো যে বিভিন্ন মসজিদের পুকুরে যেত না।
আচ্ছা,
ওখানে মানে পুকুরটা সম্বন্ধে বলা হতো যে ওখানে নাকি শেকল আছে, অনেকেই বলতো আর কি, শুধু বাসা থেকেই না আশেপাশের মানুষও বলতো ওখানে শেকল আছে। তো তখন ছোটকালে এত বুঝতাম না, জিজ্ঞেস করতাম শেকলটা কি, তো বলতো যে যারা এক মায়ের এক ছেলে পুকুরে নামলে তাকে টেনে নিয়ে যায় পুকুরের ভেতরে শেকল নিয়ে যায়। তো খুব ভয় লাগতো, পুকুরের পাশে গিয়েছি অনেক, দাঁড়িয়েছিলাম এমনকি না নেমেছিও পুকুরে, কিন্তু সবসময় ভয় থাকতাম যে কখন কোন শেকল নিয়ে যায়।
আপনার লজিক ছিল, লজিক সবাইকে বলতেন যে কারণ মানে খুব কমন স্টোরি, বাট মানে লজিক ছিল,
ছোটকালের কথা বললাম। তো তারপর যখন বড় হলাম তখন এই জিনিসটা সম্বন্ধে আরো জানলাম যে শেকলটা কি আসলে। তো এরকম আরো কাহিনী অনেক জায়গায় শুনতাম যে অমুক গ্রামে বলছে একটা পুকুর আছে এবং সেই পুকুরে এরকম শেকল নিয়ে যায় মানুষকে টেনে। তো তখন শুনলাম, মানুষের কাছে শুনতাম নিয়ে যায়। এরপরে একবার একটা লজিক শুনলাম, এটা নাকি আপনার কোন একটা জায়গায় বিদেশের কোন একটা জায়গায়, সম্ভবত আফ্রিকার কোন একটা জায়গাতে এরকম একটা জলাধার ছিল যেখানে নাকি এরকম কিছু একটা নিয়ে যেত। বাট তখন প্রথমে মনে করা হলো যে এখানে কোনো স্কুইড আছে, বড় জায়ান্ট স্কুইড স্কুইড। পরে সায়েন্টিস্ট রিকোয়েস্ট মানে আপনার রিসার্চ করে পেলাম স্কুইড না, তারা মানে খুঁজে খুঁজে বের করলো যে এখানে তারা বের করলো কিছু লতা থাকে পানির নিচে, যে লতাগুলো হচ্ছে মানে খুব গভীরে জন্মায় এবং যখন সূর্যের আলো পাওয়ার জন্য এরা উপর দিকে উঠে আসে, মানে যখন দিনের বেলায়, তো তখন এবং লতাগুলো হচ্ছে কাঁটা কাঁটা আছে, প্রত্যেকটা লতার সাথে কাঁটা কাঁটাযুক্ত গাছ আর কি লতা। তো কেউ সাঁতার কাটতে গেলে দেখা যাচ্ছে পায়ের সাথে পেঁচিয়ে যায় এবং পায়ে তখন ওই যে লতার কাঁটাতে আঘাতে কেটে যায়। তো সে তখন করে কি, ওটার থেকে মানে বাঁচার জন্য ছোটার চেষ্টা করে, পা আরো জড়িয়ে যায় এবং সে আটকে যায়, একসময় সে ডুবে মারা যায়। কিন্তু লজিকটা হচ্ছে যদি বাংলাদেশেও সেরকম হয়, কুকুর টুকুর যেগুলোতে বলা হয় যে ওরকম লতা হয়তো আছে
কাঁটাযুক্ত,
কিন্তু জিনিসটা হচ্ছে যদি থেকেও থাকে তাহলে তো মানুষটা ওই লতায় আটকে থাকবে, সে তো মানে বাংলাদেশে যে শেকলে যে কাহিনীগুলো শোনা গেছে
সেটাই সেটাই,
পরবর্তীতে দেখা গেছে সে মানুষটা ভেসে উঠেছে, তাকে পাওয়া গেছে। হাউ কুড ইট বি, ভেসে ওঠা তো এটা সম্ভব না, তুই তো লতা আটকে থাকার কথা।
রাইট,
আবার অনেক সময় দেখা গেছে কোনো মানুষ হারাই গেছে, তাকে পাওয়াই যায়নি, সারা পুকুর বেড দিয়ে ঘেরা হয়েছে, খোঁজা হয়েছে, পায়নি, এবং পরবর্তীতে যখন নাকি আপনার পুকুরের নিচে গেছে তো ওই লতা টতা কিছুই পায়নি। লতা গেলে তো মানুষটার এত অসভ্য না যে বুঝবে না যেটা লতা।
রাইট,
ঠিক আছে। যেমন একটা স্টোরি ওটা শুনেছি এই সকল সম্বন্ধে কিছু কথা মানে আপনার জানতে জানতে, নোয়াখালীর একটা অঞ্চলে একটা রাজবাড়ি ছিল, সেখানে আপনার রাজার রানী ছিল আর কি, তো রানীর সন্তান হতো না, তো রাজাকে রানী বলতো আর কি যে আমার সন্তান হয় না, তো রাজা বলতো যে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না যে হয়তো সন্তান হবে অথবা আমি হয়তো আরেকটা রানী আনবো যার মাধ্যমে বংশধর হবে। তো রানী এর মধ্যে একদিন স্বপ্ন দেখলো গভীর রাতে, তাদের সামনে পুকুর ছিল, সে পুকুরে স্বপ্ন দেখলো যে রানী যদি রাতের বেলা পুকুরে যে একবার গোসল করে তাহলে রানীর সন্তান হবে। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে রানী কিন্তু নাহলে কিন্তু মারা যাবে, মানে এটা ইটস রিস্ক, হয় সন্তান হবে নাহলে মারা যাবে।
আচ্ছা,
তো রানী সেই রিস্কটা নিয়ে সেখানে যায় এবং তারপর কিন্তু রানীকে আর খুঁজে পাওয়া যায়নি। এবং নোয়াখালী মানে যে অংশটা সেটা নাকি মোটামুটি বেশ বিশাল একটা জায়গা, সেখানে অনেক মন্দির টন্দির অনেক কিছু আছে,
ওকে,
সে পুকুরও এখন এক্সিস্ট করে। তো বলছে যে পুকুরটাকে তখন নাকি রাজা সেই সময়কার সমর্থ অনুযায়ী যতটুকু পারে সে সার্চ করে, মানে পুকুর সেচে ফেলার চেষ্টা করে, কিন্তু রানীকে কোথাও পাওয়া যায়নি পুকুরে।
ওকে,
এবং আরো অনেক এরকম পুকুরের কথা শুনছি, সেটা নাকি আপনার দেখা যায় যে কালো কিছু ভেসে আছে। এবং বর্তমানে আমি জিজ্ঞেস করেছি যে বর্তমানে কি কেউ হারাইছে, তো বর্তমানের রেকর্ড কিন্তু খুব একটা পাওয়া যায় না রাসেল ভাই।
আচ্ছা, আমরা কি দিনারের ঘটনায় যাবো? আমরা দিনারের ঘটনায় যাই, দিনার আছেন আমাদের এখানে এবং দিনার উপস্থিত আছেন। আজকের এপিসোডটা আমরা একটু স্পেশাল করার ইচ্ছা ছিল এবং আজকে প্রচুর আমরা ইমেলও কিন্তু পড়বো এবং আমরা আজকে এই এপিসোডটা একটু অন্যভাবেই সাজিয়েছি। একটা ছোট ইমেল পড়ে ফেলি তারপরে দিনের কাছে যাই। সেই ইমেলটা আমরা বলছিলাম যে আপনারা বলছিলেন অনেকবারই বইমেলাতে যারা এসেছিলেন তারাও বলেছিলেন যে একটা এপিসোড এরকম করা যায় কিনা শুধু ইমেল দিয়ে, কিন্তু আজকে আমাদের প্রাইজ অফ 13th এবং সেই সাথে কিছু ইমেল মিলে একটা অন্যরকমের এপিসোড করছি। এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন, বাবু ভাইকে আনতে আমি ফেসবুকে দেখেছি, মেল পেয়েছি এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন এসএমএস না পড়তে। এখন দেখা যাক কি হয়। আমি একটু যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। জানি ভালো আছেন, স্বপ্ন নিয়ে আলাদা একটা এপিসোড হবে এই অপেক্ষায় আমি, আমার ঘটনাটি এতদিন শেয়ার করা হয়ে ওঠেনি আমার। যাই হোক, আমি অপেক্ষা না করে ঘটনাটি পাঠিয়ে দিলাম, গুছিয়ে বলতে পারবো না বলে আপনাকে ঘটনাটি লিখে পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন এই কামনা করছি। আমার বাবা ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘদিন একটি হাসপাতালে ছিলেন এবং সে সময় বাবারই একজন পুরনো বন্ধু একই কারণে অনেক দিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন। নজরুল চাচা সবসময় বাবাকে সাহস যোগাতেন এবং নিয়মিত আমাদের খোঁজ খবর নিতেন। আমি আমার বাবার ছেলে, একমাত্র ছেলে, এবং সঙ্গত কারণে রাতে বাবার সাথে থাকতে হতো। তিনি অফিস করার পাশাপাশি রাতে যখন বাবার কাছে যেতাম তখন নজরুল চাচা খুবই আফসোস করতেন, কারণ তার সেবা যত্ন করার পাশাপাশি রাতে তার যখন বাবার কাছে যেতাম তখন নজরুল চাচা আচ্ছা তার কোনো সন্তানরা আসতো না। রাতের বেলা একজন ভাগ্নে থাকতেন যিনি সারাদিন চাকরি করে রাতের বেলা নজরুল চাচার বিছানার পাশে কোনো একটা সিট থাকলে সেখানেই বিশ্রাম করতেন। 2012 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কোনো এক রাতে আনুমানিক 2টা বা 3টা আমি যথারীতি বাবার শয্যা পাশে বসে আছি, হঠাৎ শুনতে পেলাম নজরুল চাচা তার ভাগ্নে রানাকে ডাকছেন। আমি তখন চাচার বেডে থেকে প্রায় 10-12 হাত দূরে। আমি উঠে গিয়ে নজরুল চাচাকে বললাম, চাচা রানা ঘুমাচ্ছে, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলুন। তিনি খুব খুশি হলেন এবং বিনয়ের সাথে বললেন, বাবা তুমি যে আমার ডাক শুনে উঠে এসেছো তাতেই আমি খুশি, তুমি শুধু রানাকে একটু ডেকে দাও। আমি এর পরেও বেশ কয়েকবার নজরুল চাচাকে অনুরোধ করি, উনি নিঃসংকোচে আমাকে যেন ওনার প্রয়োজনীয়তার কথা বলেন, কিন্তু উনি বিহিতভাবেই বারবার রানাকে ডেকে দেওয়ার অনুরোধ করেছেন। পরিশেষে আমি রানাকে ডেকে দিলে নজরুল চাচা রানাকে অনেক বকাঝকা করেন এবং আমাকে দেখিয়ে বলেন, ও এত দূর থেকে একবার ডাক শুনে চলে আসলো আর তুই এত কাছ থেকে আমার ডাক শুনতে পেলি না, সারাদিন তো অনেক পরিশ্রম করে কিন্তু তোর মতো এভাবে অচেতন হয়ে পড়ে থাকে না। আমি নজরুল চাচাকে শান্ত করার জন্য করে বাবার কাছে ফিরে আসি। আমি কখনো ভাবিনি যে এই সামান্য সারাটুকুর জন্য কেউ এতটা ধন্যবাদ পেতে পারে। ফেব্রুয়ারি 24, 2012 আমার বাবা ICU-তে ইন্তেকাল করেন। সেই দিন বাবার মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যাই। এরপর একটি বারের জন্য আর সেই হাসপাতালে যাওয়া হয়নি। সত্যি বলতে গেলে নজরুল চাচার আর কোনো খবরই নেওয়া হয়নি।
এরপর অনেকগুলো দিন কেটে যায়। 2012 সালের এপ্রিল বা মে মাসের কোনো এক রাতে আমি স্বপ্নে দেখতে পাই বাবা খুব চিন্তিত হয়ে হাসপাতালের বিছানায় বসে আছেন আর আমার জন্য অপেক্ষা করছেন। আমি তার কাছে যাওয়া মাত্রই বাবা বললেন, তুই একটু নজরুল চাচাকে সান্ত্বনা দিয়ে আয়। আমি বেড দুই বেড পরে নজরুল চাচার কাছে গিয়ে দেখি উনি কোনো বেডে না, মেঝেতে একটা চাদরের উপরে বসে আছেন। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে বসে আমাকে ধরে রাখা ধরে বারবার বলতে লাগলেন, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি আর বাঁচবো না। আমি লজ্জিত হয়ে ওনাকে বলি, চাচা আপনি বরং আমাকে মাফ করে দেবেন আর ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এরপর আমি বাবার কাছে এসে বলি নজরুল চাচা খুব বেশি ভেঙে পড়েছেন। এরপর আমার ঘুমটা ভেঙে গেল, ঘুরতে দেখি প্রায় 5টা বাজে। নজরুল চাচার জন্য মনটা খারাপ হয়ে গেল, ঠিক করলাম আর একটু ভোর হলে মাকে ফোন করে নজরুল চাচার একটা খবর নেব। সকাল 7টায় মাকে ফোন করে বললাম বাবা মারা যাওয়ার পর তো যোগাযোগ করা হয়নি, নজরুল চাচা কেমন আছেন একটু খবর নাও। আমার মাও নজরুল চাচার কথা ভুলেই গিয়েছিলেন, মার কাছে রানার মোবাইল নাম্বারটা ছিল কারণ বাবাকে আইসিইউতে স্থানান্তর করার সময় রানা অনেক হেল্প করেছে এবং রানাকে মা বিভিন্ন সময় ফোন করতেন এবং ফোন করে এবং ঠিক তিন আচ্ছা মা ফোন করবে জানিয়ে ফোনটা রেখে দিল। আচ্ছা ঠিক 3 মিনিট পর মার ফোনটা পেয়ে যা শুনলাম তা আমি কখনো আশা করিনি। মা কান্না জড়িত কণ্ঠে বললেন, তোমার নজরুল চাচা আজ সকাল 5টায় ইন্তেকাল করেছেন। আমি হতবাক হয়ে শুধুমাত্র ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। আমাকে আর মাকে বললাম মা আমি ফোনটা রাখি। এরপর ফ্ল্যাশব্যাকের মতো তার মুখটা মনে পড়ছিল আর কানে ভেসে আসছিল কয়েকটা শব্দ, বাবা তুমি আমাকে মাফ করে দিও। রাসেল ভাই আমি জানি ঘটনাটা ভয়ের নয়, এক রাতে সামান্য একটু সারা যে এভাবে আমাকে নাড়িয়ে দেবে কখনোই অনুধাবন করিনি। সত্যি কথা বলতে নজরুল চাচাকে নিয়ে আমার অবচেতন মন কখনো ভাবেনি যে আমি স্বপ্ন দেখব, আর যখন দেখলাম তার কিছুক্ষণ পর জানলাম উনি আর নেই। তাহলে উনি আমার কাছে বিদায় নিতে এসেছিলেন, আজও আমি এখনো উত্তর পাইনি। ভালো থাকবেন, শুভকামনা রইল। মোহাম্মদ কামরুজ্জামান, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা আমরা পড়ে শোনালাম। এবং আপনারা যারা আমাদেরকে এসএমএস করতে চান তারা এসএমএস করতে পারেন, যারা ইমেল করতে চান আমাদের ইমেল করতে পারেন, যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলি আমাদের ফেসবুকে www.facebook.com/radio.phurti www.facebook.com/bhutfm.rasel। আমরা সারা সপ্তাহ জুড়ে কিন্তু আপনাদের এসএমএস এবং ইমেলগুলো পড়ি, আপনাদের রিয়াকশনগুলো আমরা জানি, সেগুলো আপনারা আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে জানাতে পারেন bhutfm@radio.phurti.fm এই ঠিকানায়। এবং আপনারা আগামী সপ্তাহে যেহেতু আউটডোর শো, সুতরাং আপনারা যারা ঘটনা পাঠাবেন যে ঘটনাগুলো ভালো হবে সেগুলো তাদের আউটডোরে গিয়ে পড়বো। সো দেখে নিন যদি ভালো কোনো ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দিতে ভুল করবেন না। চলে যাচ্ছি দিনারের কাছে একটা চমৎকার ঘটনা শোনার জন্য। দিনার, কোথাকার ঘটনা এটা, কিভাবে ঘটেছিল?
জি আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, ঘটনাটি সিলেট জেলার কোনো একটি গ্রামের ঘটনা, কারণ সবসময় ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার এক ফ্রেন্ড আর আঙ্কেলের মুখ থেকে শুনে। ঘটনাটি আজ থেকে 7-8 বছর আগে একটি ঘটনা। তো আমার ফ্রেন্ডের আঙ্কেল হচ্ছেন একজন খ্রিশ্চান ধর্মের ধর্মযাজক বা ফাদার। তো তখন উনি সিলেট জেলার কোনো একটি প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি এলাকায় একটি ফাদার চার্চের ফাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর ওইখানে আপনার ওই খ্রিশ্চান ধর্মীয় বিষয়ে যারা পড়াশোনা করতো বা ফাদার নিয়ে যারা পড়াশোনা করতো, গরিব ছাত্ররা সেখানে এসে পড়াশোনা করতো, একটা মিশনারি আন্ডারে ছিল। তো উনি যে পরিবেশটার মধ্যে ছিলেন সেখানে রাসেল ভাই, তখন কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থাটা তেমন একটা ভালো ছিল না এবং চারপাশ পাহাড় ঘেরা একটা পরিবেশ ছিল। তো উনি যে বিল্ডিংটাতে থাকতেন সেটা হচ্ছে দুইতলা একটা বিল্ডিং। তো সেই দুইতলা বিল্ডিং এর উনি সেকেন্ড ফ্লোরে থাকতেন। তো ফার্স্ট ফ্লোরটা আসলে কেউ থাকতো না, কারণ হচ্ছে যে ওই গ্রামের যখন কেউ খ্রিশ্চান কেউ মারা যেত তখন তাকে মানে সেখানে এনে গোসল করানো হতো এবং শেষকৃত্যে যে বাকি কাজগুলো থাকে সেগুলো সেখানে সম্পন্ন করা হতো। এবং এটা নিয়ে কিন্তু রাসেল ভাই ওই জায়গার আদিবাসীদের মধ্যে একটা মিথ প্রচলিত আছে যে ওই এলাকার যারা স্থানীয় যারা এর আগে মারা গেছে তাদেরকে নাকি অনেককে নাকি সেখানে দেখা যায়, উনি যে বিল্ডিংটা থাকতেন।
আচ্ছা,
তো রাসেল ভাই উনি ওনার সার্ভেন্টের মুখ থেকে একটা ঘটনা শুনে, সেটা হচ্ছে এরকম যে তার সার্ভেন্ট যে গ্রামটা থাকে ঠিক তার পাশের গ্রামে, তো তার পাশের বাড়িতে এক ছেলের ওপর আলগা এসেছে। তো সিলেটের আঞ্চলিক ভাষায় আলগা বলতে বোঝা হচ্ছে কার ওপর জিন বা ভূত
কোনো কিছু ভর করা বা এরকম কিছু।
তো উনি ওই সার্ভেন্টের মুখে শুনেন যে ওই ছেলেটা ঘটনাটা হচ্ছে এরকম যে সে ক্লাস থ্রিতে পড়ে। তো সে একদিন স্কুল ছুটি হওয়ার পর ঠিক বাসায় যখন ফেরার কথা, তো সে বাসায় না ফেরায় তার ফ্যামিলি মানে খুব তাকে খোঁজাখুঁজি করা শুরু করে। তো প্রায় 3-4 ঘন্টা পর তাকে খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে সে একটা মাঠের মধ্যে ঠিক মাঝখানে বসে আছে চুপচাপ। তো তার ফ্যামিলি দেখে তাকে সেখান থেকে নিয়ে আসে বাসায়। তো বাসায় না পর তাকে জিজ্ঞেস করে যে সে ওখানে কি করতেছিল একা একা। সে কিন্তু রাসেল ভাই মানে কিছুই বলতে পারে না তখন, এবং সে কিভাবে গেল ওইখানে বা কার কি করতেছিল সে কিছুই বলতে পারে না। তো যাই হোক, সে বাসায় আসার পর থেকে প্রথম থেকে কিছু নর্মালি ছেলে ব্যাপারগুলো, কিন্তু ডে বাই ডে সে কিছু আনইউজুয়াল মানে বিহেভিয়ার শুরু করে। যেমন হচ্ছে যে সে কার সাথে কোনো কথাবার্তা বলতেছে না, বা যাদের সাথে স্কুলে যায় তাদের সাথে মানে মানে স্কুলে যেতেছে না, সে একা একা স্কুলে যাচ্ছে এবং স্কুল থেকে একা একাই বাসা ফিরছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল যে তাকে যখনই কোনো কিছু দেওয়া হতো লাইক চকলেট বা ফ্রুটস, একটা দেওয়া হলে সে কিন্তু আরো দুটা চকলেট বা ফ্রুটস চাইতো।
আচ্ছা আচ্ছা ওকে।
মানে প্রথম প্রথম তার ফ্যামিলি ব্যাপারটা বুঝতে পারেনি, তো ডে বাই ডে কিন্তু সেই কাজগুলো করতেই থাকে। তো একদিন আসলে ভাই সেই বাচ্চাটার আম্মা তাকে জিজ্ঞেস করে যে বাকি দুটা কেন, তখন সে বলে যে ওরা খাবে।
ওরা খাবে?
হ্যাঁ।
আচ্ছা,
তো ওরা খাবে বলে ওর নাম বলে যে ওর সাথে যারা খেয়েছে তাদের নাম বলে যে ওরা খাবে নাকি, তখন সে কিছু বলে সে কিছু বলে সে বলতেছে যে না ওরা খাবে। তো এইটা দেখার পর যেন তার আব্বা একটু ভয় পায়। তো এটা উনি এই ঘটনাটুকু ওই সার্ভেন্টের মুখে শুনে, তো সার্ভেন্টের মুখে শোনার পর উনি ফাদার যিনি ছিলেন তো উনি সে সার্ভেন্টকে বলে যে আমি ওই বাচ্চাটার বাবার সাথে কথা বলতে চাই, তুমি তাকে একদিন নিয়ে আসো। তো ওই সার্ভেন্ট ওই ফাদারের কথা মতো ওই বাচ্চাটার বাবাকে একদিন নিয়ে আসেন। তো উনি তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনেন যে তার ছেলের এই সিমটমগুলো, তখন সে ফাদার যেটা বলে যে তার ছেলেকে একদিন চার্চে নিয়ে আসার জন্য, ওরা খ্রিস্টান ছিল। তো ওই বাচ্চাটার বাবা কি করে তার ছেলেকে নিয়ে আসে, তো ফাদার একটু শিওর হওয়ার জন্য ওনার হাতে কিছু বড়ই ছিল তখন, তো উনি তখন কথার একটা ফাটে সে বাচ্চাকে একটা বড়ই দেয়। এবং তখন সে বড়ি দেওয়ার পর কিন্তু সে ফাদারকে বলতেছে যে আরো দুটো দেন, তখন ফাদার বলতেছে যে আরো দুটো না তুমি আরো চার পাঁচটা নাও। সে কিন্তু বেশি নেয় না, কারণ ঘরের বড় মেম্বাররা থাকে যেমন ছোটদের জন্য নেয় না কোনো কিছু নিলে যে ছোটদের জন্য আরো দুটো নিব, তো সে ওই রকম সেম আরো দুটো নেয়। তো ফাদার দেওয়ার পর তার বাবাকে বলতেছে যে ওকে চার্চের ভিতরে নিয়ে আসার জন্য। তো আসলে যখন তাকে চার্চের ভিতরে ঢোকানো হয় সে কিন্তু অসুস্থ বোধ করতে থাকে, তো ফাদার কিছু সিমটম দেখে বুঝতে পারে, তো ফাদার তাকে নিয়ে বের হয়ে যায় চার্চের ভিতর থেকে। তো বের হয়ে যাওয়ার পর তার বাবাকে বলতেছিল যে এরকম উনি যতটুকু বুঝতে পারে যে সে খারাপ কোনো কিছু দ্বারা অথবা প্রজেস্ট এই জন্য সে এরকম বিহেভিয়ার দিতেছে। তো এর থেকে যদি মানে একটাই হচ্ছে একটাই ওয়ে যে তাকে এক্সোরসিজম করতে হবে, যেটা মানে জিন ভূত তাড়ানোর যে প্রসেস,
তো ধর্মে যেটা
জি। তো তার বাবা কিন্তু এটাতে রাজি হয়ে যায়। আর রাসেল ভাই ওই আমার ফ্রেন্ডের আঙ্কেল যেটা বলেন যে খ্রিস্টান ধর্মে তো কিন্তু এই এক্সোরসিজমের ব্যাপারগুলো কিন্তু ফাদাররা বেসিক্যালি করেন না, এটা প্রিস্ট যারা আছে তারা করে, এবং যদি কোনো ফাদার করতে চায় তাকে ওই চার্চের সিনিয়র ফাদার থেকে পারমিশন নিতে হয়, এটা উনি বলেছেন। তো উনি এই দিকে এই ব্যাপারে কিছু স্টাডি করেন। তো এদিকে কিন্তু আপনার উনি ওই বাচ্চাটার বাবাকে একটা ডেট বলে দেন যে এরকম একদিন ওনাকে নিয়ে আসার জন্য। তো এদিক দিয়ে উনি স্টাডি করে এই সব বিষয়গুলো, এবং ফাদার চার্চে যে বড় একজন ফাদার ছিল তার থেকেও পারমিশন নেয় এক্সোরসিজমে। তো উনি এরকম একদিন গ্রীষ্মের দুপুর ছিল, তো ওই দুপুরবেলা ঠিক আপনার তখন কটা সাড়ে এগারোটা বা বারোটা এরকম একটা সময়, তো বাচ্চাটাকে তার বাবা মানে চাকরি নিয়ে আসবে। তো এটা কিন্তু সেই বাচ্চার বাবা জানে আর ওই ফাদার জানে, আর কিন্তু কেউ জানে না এই ব্যাপারটা। কিন্তু সেদিন সকাল থেকে নাকি সেই বাচ্চা মানে ঘরের মধ্যে খুব চিল্লাচিল্লি করতেছে, এবং সে বলতেছে যে আমি চার্চে যাবো না, মানে তার কিন্তু এটা জানার মানে কথাই না। এবং সবচেয়ে আজব একটা ব্যাপার যে তার গায়ে যে কোট থেকে এত শক্তি আসছে যে সে মানে সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে ঘরের ভিতরে বড় বড় আসবাবপত্রগুলো। তো যাই হোক, তার বাবা আর দুজন মিলে তাকে ধরে সে চার্চের ভিতরে নিয়ে আসে, এবং তখন বাইরে মানে রোদ, আকাশে কোনো মেঘ টেক কিছু নেই, কোনো বাতাস টাতাস কিচ্ছু নেই। তো যখন তাকে চার্চের ভিতরে নিয়ে আসা হয় সে কিন্তু মানে কিছুতে চার্চের ভিতরে ঢুকবে না, সে খুব মানে হুলস্থুল করতেছিল যে সে বের হয়ে যাবে। তো তখন এটা দেখার পর তো ফাদার তাকে নিয়ে আপনার ওই চেয়ারে বসায় চার্চের ভিতরে। তো চেয়ারে বসানোর পর উনি ওনার মতো করে প্রে করা শুরু করেন। তো প্রে করা শুরু করার পর একটা পর্যায়ে ফাদার যেটা করেন যে ওনার কাছে হোলি ওয়াটার ছিল, তো উনি ওই হোলি ওয়াটারে তার আঙ্গুল ভিজিয়ে তার কপালের মধ্যে একটা ক্রস এঁকে দেয়। তো ক্রস এঁকে দেওয়ার পর থেকে কিন্তু রাসেল ভাই সে আরো বেশি চিল্লাচিল্লি করা শুরু করে। এবং তখন চার্চের ভিতরে আপনার কিছু সেমিনারিয়ানরা ছিলেন, তো যারা হচ্ছে খ্রিস্টান বিষয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে সেমিনারিয়ান বলে। তো ওরা দেখতেছে যে ওই ক্লাস থ্রিতে পড়া একটা বাচ্চাকে দুই তিনজন বড় মানুষ মিলে কিন্তু ধরে রাখতে পারতেছে না, তখন তারা এসেও সে বাচ্চাটাকে ধরে। তো উনি প্রে করতে থাকে তখন, তো প্রে করার একটা পর্যায়ে আপনি ওই ওই বাচ্চাটা যেটা করে যে সে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, তখন ওনার কাছে একটা আপনার একটা আশীর্বাদ করা একটা ক্রস ছিল, তো উনি সেই ক্রসটা সে বাচ্চার বুকে চেপে ধরে। এটা কিন্তু রাসেল ভাই পুরো সিনারিওটা কিন্তু সবাই দেখেছেন সেই চার্চের ভিতরে।
আচ্ছা,
তো যখনই তার বুকের মধ্যে সেই ক্রসটা চেপে ধরা হয় আশীর্বাদ করার ক্রসটা, সে আপনার জলে জলে বলে চিল্লাতে থাকে খুব জোরে। এবং তখন ফাদার যখন প্রে করা শুরু করে, আজব একটা ব্যাপার যারা সবাই শুনে এবং সবাই দেখে যে বাচ্চা কথা বলছে কিন্তু টোনটা বাচ্চা বাচ্চার না, মানে যদি একটা সেন্টেন্স যদি রাসেল ভাই দুইজন একসাথে উচ্চারণ করে
তাহলে যেরকম হবে,
হ্যাঁ মানে তার ভিতর থেকে দুইজনের সাউন্ড আসছে, ইভেন তার মধ্যে হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে দুজন তার ভিতর থেকে কথা বলছে কিন্তু তাদের বয়সটা অন্যরকম। তো তখন ফাদার তাকে যেটা বলে যে মানে তুমি কি এবং তুমি কোথা থেকে আসছো, তখন তার ভিতরে যে জিনিসটা তাকে প্রজেক্ট করছে তারা যেটা বলতেছে যে এরকম সে একদিন স্কুল শেষ করে বাসায় ফিরতেছিল, তখন তারা আপনার ওই বাসা ফেরার পথে ওই খারাপ জিনিস দুইটা তার উপর ভর করে এবং তারা তাকে নিয়ে যাবে এবং তাদের পরিবারের সবাইকে ওনাকে মেরে ফেলবে, এরকম সে বাচ্চাটা কিন্তু বলতেছে।
আচ্ছা আচ্ছা, তারা তখন বলছে সব,
হ্যাঁ কিন্তু ভয়েস অন্য দুইজনের,
একটা বলছে
ভাই। তো তখন ফাদার তার মতো করে আপনার প্রে করতে থাকে, তো একটা পর্যায়ে কিন্তু সেই জিনিসটা তাকে ছেড়ে চলে যেতে রাজি হয়। কিন্তু এর মাঝখানে আসলে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে এর মাঝখানে কিন্তু আপনার বাইরে এত ঝড় বাতাস শুরু হয়ে যায়, মানে যেটা বাতাস চার্চের ভিতরে পর্যন্ত আসতেছিল যেটা কিন্তু এতক্ষণ ছিল না, এবং আবার এই ঝড় বাতাসটা আপনার কিন্তু এক্সোসিজম শেষ হওয়ার পর কিন্তু থেমে যায়। তো ফাদার যখন সেই জিনিসটাকে আপনার রাজি করায় যে তার বডি ছেড়ে চলে যাওয়ার জন্য, তখন আমরা যেমন আমাদের মানে মুসলিম ধর্মতে দেখি এবং অন্যান্য যেমন এক্সোসিজমে দেখি যে একটা সাইন চাওয়া হয় চলে যাওয়ার সময়, উনিও কিন্তু সেম একই জিনিস বলে যে তুমি যে ওকে ছেড়ে চলে যাবে একটা সাইন কি থাকবে। তখন আসলে ভাই ওই আপনার ওর ভিতরে যে জিনিসটা ছিল যে জিনিসটা তার সে প্রজেক্ট, তারা বলে যে আমার চার্চের যে তিনটা দরজা আছে সেই তিনটা দরজা একসাথে বন্ধ করে চলে যাব, এটা মানে আমাদের সাইন। তো প্রে করার একটা পর্যায়ে দেখা গেল যে আপনার
তাই হলো
তিনটা দরজা একসঙ্গে বন্ধ হলো, এবং এটা রাসেল ভাই ওই চার্চের ভিতরে সবাই দেখলেন, এবং মানে যখন এটা মানে দরজা তিনটা বন্ধ হয়ে গেল তখন আর কোনো ঝড় বাতাস কিছুই না সেখানে, এবং বাচ্চাটা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। তখন ফাদার যেটা করে যে তার গলায় যে রোজারি মালাটা ছিল ওটা সে বাচ্চাকে পরিয়ে দেয়, এবং তারপর থেকে কিন্তু সেই বাচ্চাটা ঠিক হয়ে যায়। তো আমি রাসেল ভাই যার ঘটনা শেয়ার করছি, মানে ওনার নিচে থাকা ওনার নামটা বলছি না, তুমি এখন অস্ট্রেলিয়াতে আছেন, তো ওনার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে, তো
আমরা আরো কিছু পাবো এরকম ঘটনা। ওকে থ্যাংক ইউ দিনের, অনেক চমৎকার একটা ঘটনার জন্য। আমরা চলে যাবো আবারও ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আরো কিছু ঘটনা নিয়ে আসবো, সেই পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুটবি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটবি। ওয়েলকাম ব্যাক, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুট এফএম এ। আমরা আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল পাঠাতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhutfm@radio50.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা আরও একটা জিনিস বলতে চাই, সেটা আমাদের সাথে যদি আপনি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio50 অথবা www.facebook.com/bhutfm.rasel। আমরা আর কথা না বাড়িয়ে আরো একটা ইমেইল পড়ে আসবো। এই ইমেইলটি আমাদের দেশের বাইরে থেকে এসেছে, যেটা আমাদের একজন পাঠিয়েছেন, তার মতো করেই পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আই এম দিয়া ফ্রম দিল্লি, আপনি কেমন আছেন? আমি জানি আপনি ভালোর দলে, তবুও জিজ্ঞেস করতে হয় কেমন আছেন। আমি আর বেশি না কথা না বলে ঘটনাতে চলে যাই। এটা আমার সাথে কিছু বছর আগে ঘটেছিল, তখন আমি আর আমার ফ্যামিলি মুম্বাইতে এক নিউ শিফট হই। আমার বাবা তখন ছিলেন না, জার্মানে ছিলেন তিনি। সেই দিনই আমরা নতুন একটা ফ্ল্যাটে শিফট করি এবং সিক্সথ ফ্লোরে। নিউ শিফট বলে খুব টায়ার্ড ছিলাম, এবং আমরা এবং আমি আমার বোন মা এবং আমার একটা আন্টি, কোনো মতে আমরা ঘুমালাম, এবং রাত 3:45 আমাদের ইন্টারকম বেজে উঠলো। মা উঠে ফোনটি ধরলো এবং ওয়াচম্যান ফোন করেছিল, এবং সে বলছিল যে ব্যালকনি থেকে, আচ্ছা সে বলছিল যে কে যেন ব্যাংক ব্যালকনি থেকে পড়ে গেছে, তো সেই বাচ্চা বা পার্সনটা কি তার ঘর থেকে নাকি মা বলল না। আচ্ছা আচ্ছা, আমি সেই পার্সনটা, উনি অনেক শর্ট করে লিখেছেন ওয়ার্ডগুলো, যেটা পড়াটা খুবই ডিফিকাল্ট অন এয়ারে, তারপরে আমি পড়ার চেষ্টা করছি। মা বলল যে আমি শুনেই সঙ্গে সঙ্গে নিচে চলে গেল, মা চলে গেল এবং দেখলো পাশের বিল্ডিং এর পেছনের গাড়ির ওপর একটি মেয়ে পড়ে আছে। সবাই আসলো এবং দেখলো যে কিন্তু কেউ মেয়েটিকে ধরলো না, কিন্তু কিছুক্ষণ পর তার এক ফ্রেন্ড এসে তাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু যাওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়েটি তার ফ্যামিলির কোনো কারণে সুইসাইড করে। তারপর তার পরের দিন সেই মেয়েটির বাড়িতে বিভিন্ন শব্দ আর বিভিন্ন মুভমেন্টস শুরু হয়। রাতে ওই বাড়িতে কেউ নাচে, কেউ চিল্লায়, কাঁদে বা কখনো কখনো হাসে। বিষয়টি ভীষণ খারাপ হয়ে যায়, এবং এবং বিকালে কেউ নিচে গার্ডেনে ব্যস্ত, গার্ডেনে বসতো না। একদিন
এক আন্টি বসেছিল এবং চুল খুলে, এবং আমি তার সামনে থেকে হেঁটে যাই দোকানে, দেখি আন্টি বসে আছে এবং আসার পথে আমার হাতে মিল্কের একটা বোতল ছিল। হঠাৎ আন্টিটা আমার পা ধরে শুয়ে পড়ে। আমি ভয়ে পেছনে তাকাতেই দেখি যে আন্টি বলছে ওনাকে কিছু গলা ভেজানোর জন্য দিতে। উনি ওপরে তাকিয়ে আমাকে দেখলো এবং আমি দেখলাম তার চোখ পুরোপুরি কালো, একদম ডিপ ব্ল্যাক। আই জাস্ট ফরগট হোয়াট ওয়াজ ইন মাই হ্যান্ড, আই জাস্ট ড্রপ দোজ থিংস অ্যান্ড র্যান অ্যাওয়ে। এবং এবং বাসায় গিয়ে মাকে আমি সব বললাম, এবং তারপর টানা এক উইক আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এবং ইট ওয়াজ হরিবল, দেন মেনি পিপল ওয়ার পজেসড বাই হার। সো সবাই মিলে এক ফাদারকে নিয়ে আসে এবং মেয়েটির বাসায় নিয়ে যায়। যেহেতু মেয়েটি খ্রিস্টিয়ান ছিল এবং ওর ফ্যামিলি দেশের বাইরে ছিল, তো আমরা সেই বন্ধ বাসায় ফাদারকে নিয়ে যাই এবং বাসা খুলেই এক মাংস পচা গন্ধ সে বেরোতে থাকে। এবং বাসার অবস্থা ছিল খুবই খারাপ, দেয়ালে রক্তের ছাপ, উল্টো ক্রস ঝুলছিল, সোফা ছেঁড়া এবং খুব জঘন্য অবস্থা ছিল। ফাদারটি হলি ওয়াটার দিয়ে ফুল বাড়ি ছিটিয়ে দেয় এবং তারপর সবাই চলে যায়। পরের দিন শোনা যায় ফাদারটি মারা গেছেন। মা এবং আমি গেলাম ফাদারকে দেখতে এবং কে যেন তার হার্ট, লাংস, পেটের নাড়িভুড়ি, কিডনি সব কিছুই ছেঁড়া অবস্থা ছিল এবং চোখ বের করা ছিল এবং খুব জঘন্য অবস্থা ছিল, এবং এটি দেখে মনে হচ্ছিল না যে কোনো মানুষের কাজ। তার এই মার্ডারের কোনো এভিডেন্স পেয়েছিল না পুলিশরা এবং আমাদের সোসাইটির সবাই ধরে নিয়েছিল যে এটা ওই মেয়েটির কাজ। মা এগুলো দেখে আবার বাসা চেঞ্জ করে, ওই সোসাইটির পাশের এক সোসাইটিতে ফ্ল্যাট নেয়। সেই ফ্ল্যাটের একটা ব্যালকনি আগের সোসাইটিতে প্লেস করা এবং আমরা সেই ব্যালকনির রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কারেন্ট যায়, যেহেতু সেদিন শিফট করা ছিল এবং আইপিএস লাগানো হয়নি, তো মা হালকা উইন্ডোটা একটু খুললো এবং হঠাৎ শুনলো যে কেউ হালকা কাঁদছে। আস্তে আস্তে কান্নার শব্দটাও বাড়লো, তাই মা উইন্ডোটা বন্ধ করে দিল এবং তখনই সঙ্গে সঙ্গে কেউ একটা উইন্ডোতে থাপ্পড় দিতে লাগলো এবং মনে হচ্ছিল যে উইন্ডোকে ভেঙে ফেলবে। এইটা শুনে আমি, মা এবং আন্টি উঠে বসলাম ভয়ে, এবং দেন পরের দিন মা আমাদের বাসাটা বন্ধ করে দিল এক হুজুরকে দিয়ে, এবং তারপরে আর কিছুই হয়নি। এই ছিল আমার ঘটনা, সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার জীবনে কোটে আজ যাওয়া। এবং তিনি বলছেন যে আরও কিছু এক্সপিরিয়েন্স তার আছে, সেগুলো যদি পরে পাঠাবেন। প্লিজ প্লিজ আপনার ঘটনাটা আরও চমৎকার করে পড়তে পারতাম যদি আপনি শর্টকাটে না লিখতেন। প্লিজ এরপরে আমার মনে হয় যে ওয়ার্ডগুলো প্রপারলি লিখলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এনিওয়েজ, আরেকবার জানিয়ে দিই গাইজ, আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ উত্তরতম আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে এখনই সাইন আপ করো www.bondhugaraj.club-এ, আর 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও একটা রক্তহীন করা ভৌতিক ঘটনা। সেরা ছয় জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো হারি আপ গাইজ, আমরা চলে যাবো বাবু ভাইয়ের কাছে। একটা চমৎকার ঘটনা রয়েছে, উত্তরের একটা ঘটনা রয়েছে, যেটা বাবু ভাই এবং ডিনার একসঙ্গে এক্সপিরিয়েন্স করেছেন এবং তারা দুজনে এখন স্টুডিওতে আছেন। আমরা চলে যাই সেই ঘটনা। বাবু ভাই, শুনি আপনার সেই ঘটনাটা।
হ্যাঁ রাহুল ভাই, এই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে প্রথমে ঘটনাটার একটা আপনার প্রিফেস আছে, মানে এটা প্রথম যেটা মানে ঘটেছিল সেটা হচ্ছে যে আমরা শুনতে পাই আর কি আমার একটা ছোট ভাইয়ের কাছে যে তার মামার বাড়িতে কিছু ঘটনা ঘটে এবং বিভিন্ন মানে অনেক ভৌতিক ব্যাপার স্যাপার। তো শোনার পর আমরা জিজ্ঞেস করলাম এক্স্যাক্টলি কি ঘটে, তো বললো যে ওয়াই ডোন্ট ইউ কাম, আপনারা আসেন, আসলে বলি। তা আমি আমার সাথে ডিনার এবং ওই ছেলে আর কি আমরা তিনজনে যাই ওখানে। তো যে উত্তরাটা হচ্ছে, কিন্তু আসলে লোকেশনটা আমি পুরো ফ্ল্যাশ করলাম না, উত্তরের থেকে একটু এদিক ওদিক, কারণ বাড়িটা অনেকে লোকেট করে ফেলতে পারে। একটা বেশ বহুতলা ভবন এবং পুরোপুরি নির্মাণ হয়নি, মাত্র একটা দুটো ফ্ল্যাট সেখানে নির্মাণ হয়েছে এরকম আর। ওখানে আমি আর দিনার যাই, যে ওখানে দেখি মানে বাসাটা ঢুকতেই কেমন স্পুকি স্পুকি লাগে। শুধু লিফটটা আপনার কার্য মানে কাজ করে, যেহেতু ওখানে থাকে মানুষের জন্য,
একদম একদম।
আর সিঁড়িটা মানে সিঁড়ির মধ্যেও আপনার এই গ্যাপ আছে, কিন্তু মানে সিঁড়ির অংশ নাই এরকম আর কি। তো তো যা শুনি আর কি, যে ওর মামা এই বাড়িটা এখান থেকে কেনে একজনের সাথে এক কাছ থেকে, ঠিক এরকম অর্ধনির্মিত অবস্থায় একটা বা দুটো ফ্ল্যাট নির্মাণ করা ছিল আর কি। তো ওই বাড়ির ঘটনা হচ্ছে, ওর মামা যখন ওই বাড়িতে ওঠে প্রথম, ওঠা বাড়িটা কিনে নেয়, কিনে টিনে উঠে ওঠার পর ওখানে থাকা শুরু করে। তো রাতের বেলা ওর মামা মানে বাসার মধ্যে, ওরা মনে হয় যে কি বাসাটা হঠাৎ করে সরব হয়ে যায়, গভীর আছে, সবাই ঘুমায় গেছে, মনে হচ্ছে ওখানে হাঁটা চলা করতেছে মানুষ, ডাইনিং টেবিলে শব্দ হচ্ছে এবং বাসার মধ্যে টেম্পারেচার গুলো আপ ডাউন করে। তো ওরা প্রথম মনে করে যে নতুন বাসায় আসছি হতে পারে এরকম, ওরা গেট টেট খুলে ওদিকে যায়, দেখা অন্ধকার কেউ নাই। তো তারপরে ওখানে একটা ছায়ার মতো দেখা শুরু করে আর কি।
আচ্ছা,
বাসার মধ্যে যে আপনার হঠাৎ করে বের হয়েছে, দেখতে গেল যে মনে ডাইনিং স্পেসে কি হাঁটতেছে। রাত্রেবেলা উনি উঠছে, উঠে উনি ডাইনিং স্পেসের দিকে গেছে, তো লাইট জ্বালানোর আগে উনি ফিল করলো যে ডাইনিং স্পেসের কর্নারে কেউ একটা দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে কোন মেয়ে মানুষ, মানে অবয়বে হালকা আলোর যে একটা আচ্ছা অবয়ব আসছে সেখানে মধ্যে কোনো মেয়ে মানুষ দাঁড়ায় আছে। তো উনি ওনার গাটা শিরশির করে উঠছে, উনি একবার ভাবলো কাজের মেয়ে কিনা, উনি কাজের মেয়ে মনে করে একটু সাহসও পেলো, উনি লাইটটা জ্বালিয়ে দিল, লাইটটা জ্বালানোর পথে কেউ নাই।
আচ্ছা,
তখন উনি আরো ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, আমি মনে করলাম যে এখানে কাজের মেয়ে দাঁড়ায় আছে, কেউই নেই, লাইট জ্বালালে থাকবে। উনি হেঁটে গেল, যে দেখলো যে কাজের বুয়া যে ছিল সে ঘুমায় আছে রান্নাঘরের ওখানে, তো একটু ভয় পেয়ে গেল উনি। তারপরে উনি হাসির শব্দ শুনত, রাত্রেবেলা খিল খিল করে কে হাসতেছে ওখানে, মানে শুয়ে আছে রাত্রেবেলা খিল খিল করে হাসতেছে।
আচ্ছা,
তো উনি ভয় পেয়ে যায়, তো উনি যেটা করে ওই বাসার যে দারোয়ান আছে তাকে ডাকায়, আগের যে দারোয়ান খুঁজে বের করে, খুঁজে ডাকায়, ডাকায় নিয়ে এসে বলে কি বলতো ওই বাড়িতে মানে কাহিনী কি, ও আরো কিছু সমস্যা হয় যেগুলো যে টুকিটাকি, ধরেন সিঁড়ির মধ্যে মনে হচ্ছে কি হাঁটতেছে, এবং মানে অনেকেই মানে বলে যে মনে যে বাসার মধ্যে যে একটা মেয়ের অবয়ব দেখে, আবার কেউ দেখে সিঁড়িতে একটা মেয়ে বসে আছে এরকম। তো উনি দারোয়ানকে ডাকে, ডেকে বলে যে সমস্যাটা কি, আপনি তো এখানে ছিলেন, আপনি বলেন কাহিনী কি। তো দারোয়ান তাকে বলে যে স্যার কিছু না, আপনি মিলাদ টিলাদ পড়ায় দেন বাসা, সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ,
ওকে।
তো উনি বলে যে মিলাদ পড়াই দিব কেন, মিলাদ তো এমনি পড়ায়, আমি তেমনি একটা মিলাদ পড়াইছি এখানে আসার পর। বললেন আপনি আবার একটা মিলাদ পড়ান, হুজুর টুকু জানি আসবে। তো উনি জিজ্ঞেস করে চেপে ধরে যে তুমি কিছু একটা বলতেছো না, তুমি মানে বলো ঘটনাটা কি এসে। তখন বলে কি যে স্যার আগে যে স্যার ছিলেন উনি বাসা বিক্রি করছে আপনার কাছে, আপনার কি একটু মানে ই লাগে নাই যে একটু কম দামে বিক্রি করছে, আপনি বাড়িটা একটু কমে পাইছেন এরকম একটা বাড়ি। বলে ওনার টাকার দরকার ছিল, উনি চলে গেছে, বিদেশ চলে গেছে আমার কাছে বেঁচে দিয়ে। বলে তারপরও না, স্যারের কিন্তু এভাবে যাওয়ার কথা না। বলে কি, বলে যে তাহলে আপনি বলি স্যারের মেয়ে ছিল একটা।
আচ্ছা,
তো উনি এখানে থাকতো এবং খুব মানে ভালো একটা মেয়ে ছিল। তো তার মানে আমি আমার ভাষায় বলতেছি,
হ্যাঁ হ্যাঁ শিওর,
তো বলতেছে যে তার একটা মানে সম্পর্ক ছিল কোনো ঘুরিতে, একটা ছেলের সাথে প্রেম ছিল এবং তারা প্রায় দেখা করতো। হ্যাঁ, মানে দেখা হতো এসে, একদিন তাদের মধ্যে আর কি মানে কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং মেয়েটাকে সে মানে আপনার সিরিয়াস করে ছেলেটা।
আচ্ছা,
এবং সিরিয়াস করার পরে দেখা যাচ্ছে যে মেয়েটা খুব
সাইড করে,
সুইসাইড কমিট করে। সুইসাইডটা সে করে হচ্ছে উপরে, ওখানে সার্ভেন্ট কোয়ার্টারের মধ্যে একটা জায়গা ছিল, কিন্তু ওখানে মানে জিনিসপত্র রাখছে স্টোর রুম, সেখানে যে সুইসাইডটা করে, এবং সুইসাইড করে সে হাতের ভেইন কেটে আর কি। এবং বাবা ফার্স্টে বুঝতে পারে না, মনে করে যে মেয়েটা বাইরে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, খোঁজে উনি করে, তার মোবাইলে রিং দেয়, মোবাইল বাজে। তো একদিন দুই দিন পরে সে মানে ইমেজ আপসেট হয়ে যায়, ছাদের ওখানে যায়, এমনি যায় যে কারণটা গন্ধ পায়, গন্ধ পেয়ে রুমে ঢুকে দেখে যে
ওইখানে
অবস্থা। তো তারপর সে যেহেতু তার এটা একটা মানে প্রেস্টিজ কনসার্ন ব্যাপার, তিনি এটা আর খুব একটা ফ্ল্যাশ করে নি, উনি ওই মেয়েকে ই করে দেয়, মানে নর্মালি একটু খবরটা চাপা দিয়ে উনি ওইটা মেয়েটা খবর দিয়ে দেয়। এবং তারপর থেকে উনি খুব ডিপ্রেস থাকতো ওই বাসায়, এরকম মানে ওনার কাছে খারাপ লাগতো, উনি কিছু কিছু জিনিস ফেস করতো, এবং প্রবাবলি ডিপ্রেশনের জন্যই উনি বাড়িটা বিক্রি করে চলে যায়। আর উনি এই ওনার পারিবারিক এই ঘটনাটা গোপন রেখে দেয়, এটা বলে না, এর জন্যই মানে ওনার এই হাইডিং চিন্তা। বাসা সম্বন্ধে আমি খুব একটা বেশি বলতে পারতেছি না ডিটেল।
ওকে,
তো এবং উনি যিনি কিনেছেন তারও এখানে সিকিউরিটির ব্যাপার আছে, ওনার বাসায়
অবশ্যই
বিশেষ ব্যাপার আছে। তো যাক, তো আমরা যে যাই আমাদেরকেও বিভিন্নভাবে বলা হয় যে এখানে আসছে এইসব কথা কাউকে বলবো না, ওই ছেলেই বলছে আমাদেরকে বলবেন না প্লিজ। তো ওখানে থাকি, তারপর আমরা ডিনারকে নিয়ে আমি রাতে এখানে অনেক রাত পর্যন্ত থাকি, প্রায় শেষ রাত পর্যন্ত। ওই যে আমাদের সাথে ছোট ভাই ছিল, ছাদে নিয়ে যায় আমাদের ওই রুমটাতে গিয়েছি, এবং রাফি ভাই গা ছমছম করা একটা পরিবেশ বাসার মধ্যে। হ্যাঁ, মানে আপনার আর একটা জায়গায় যেটা দিনার মানে করছে আমি জানি না, আমি যেটা নামতেছিলাম মানে সিঁড়ি দিয়ে রাত্রে মানে হাঁটাহাঁটি করতেছি, তো আমি আর দিনার, তো দিনার ওখানে দেখতেছে আমি হেঁটে নামতেছি। তো একটা জায়গায় আমার কাছে মনে হলো যে আমি কিছু একটা ছায়ার মতো দেখলাম, এবং আমি সিঁড়ি দিয়ে কিন্তু নামতেছিলাম, আমার সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইটের যে আলোটা লাইটটা ওটা দিলে।
আচ্ছা,
তো হঠাৎ করে আমি ফাইন্ড আউট করলাম যে দিনার আমাকে টেনে, বাবু ভাই কি ব্যাপার, টেনে সরায় আনলো, আপনার কি মাথা খারাপ ভাই, কুই যান। আমি দেখলাম যে সামনে আমি যেখান থেকে নামতেছিলাম ওইটাই কিন্তু ইনকমপ্লিট সিঁড়ি, এরপর কিন্তু সিঁড়ি নাই, বুঝতে পারছেন, মানে আমি যদি আরেকটু যেতাম আমি কিন্তু ওখানে পড়ে যেতাম, ঠিক ধরেন পরের ল্যান্ডিং এ পড়তাম। তো মানে খুবই একটা রিস্কি, তো আমি
এখনো ওইরকম একটা মানে থমথমে একটা পরিবেশ বলা যায়,
থমথমে পরিবেশ। এবং আমি মানে আমি এত অসচেতন না যে আমি একটা নির্মালাধীন ভাবে সিঁড়ি দিয়ে হাঁটতেছি, এবং আমি নিজে খেয়াল করবো না যে পড়ে যাওয়ার ব্যাপারটা। তো ওইটাও দিন আর বলতেছে ভাই কি হয়েছে, ওকেও জিজ্ঞেস করে ও কিরকম ফিল করছে একটু ওর মুখ থেকে শুনলে মনে হয় ভালো হতো।
হ্যাঁ শিওর শিওর।
তো রাসেল ভাই যখন আমরা সেই বাসাটা যাই, তো আমি কিন্তু বাবার সাথে আমি আর বাবা এরকম অনেক জায়গায় গেছি, তো ইনভেস্টিগেশন বা এইগুলো দেখতে গেছি অনেকের মুখ থেকে শোনার পর। কিন্তু আমি যখন বাবাকে দেখতেছিলাম যে বাবা যখন হাঁটতেছে, মানে আমি ভাবছি মানে প্রথমে খেলা নেই, ভাবছি মানে বাবা মানে খেয়ালই করতেছে, তাদের খেয়াল করারই কথা, একটা সিঁড়িটা নাই সেটা মানে খেয়াল করারই কথা। আমি দেখেছি বাবা কিন্তু দিব্যি ওই দিকটাতে মানে মানে ওই দিকেই আগে হতেছে। হ্যাঁ, এবং মানে তখন আমি মানে আমিও কিন্তু বাবাকে কিছু বুঝে উঠতে পারিনি যে আপনি কি ওখান থেকে পড়ে যাচ্ছেন নাকি নিচে নামবেন। আমি এসে কিন্তু বাবাকে পিছনে যেতাম, আমি ভাবনা কি করতেছেন, কিন্তু বাবাই বাবা কিন্তু তখন কিন্তু আমাকে কিছুই মানে ঠিক করে বলতে পারতেছিল না যে উনি মানে কি ভাবে এই দিক থেকে কেন আসছেন। আর ওইখানে যাওয়ার পর বাবা যেটা বললো যে গা ছমছম করা যে একটা পরিবেশ, বাবা আমার কিন্তু মানে যাওয়ার পরে কিন্তু মানে মানে হাতে লোম টোম দাঁড়িয়ে গেছে এবং আমি অন্যরকম একটা ফিলিংস সেখানে যাওয়ার পর হয়েছে।
ওকে, আপনার ওই ঘটনা শোনা থাকার কারণে কাইন্ড অফ না মানে আসলে আসলে এরকম অনেক স্পুকি প্লেসে কিন্তু গেছি অনেক শুনছি, বাট ওইখানে আসলে আছে। এবং আমার কাছে আসলে মনে হয় যে কোনো একজন মানুষের চলাফেরা ওখানে হয়।
আচ্ছা
হ্যাঁ, এবং ওই আপনার ওই যে মানে কেমন একটা মানে কান্নার শব্দ টাইপের এই ধরনের শব্দ আমার কানেও মনে হয় আসছে।
ওকে,
এখন আসলে বাসার মধ্যেই আছে। এবং মজার ব্যাপার হচ্ছে উনি যে ফ্ল্যাটগুলো ইনকমপ্লিট, এর মধ্যে যে ফ্ল্যাটটাতে ওই অকানেস্টা ঘটছে এখন যিনি থাকেন উনি কিন্তু ওই ফ্ল্যাট আর থাকেন না।
আচ্ছা,
ওটাতে সরে গেছেন
উনি, নিজেই সরে গেছেন,
সরে গেছেন। এবং উনি চেষ্টা করছিল আরো যে একটা ফ্লাইটে কাজ করতে, ওই ফ্ল্যাটের অপোজিট যেটা ফ্ল্যাটটা সেটাতে কিন্তু আপনার ওই মিস্ত্রিরা কাজ করতে যে দ্বিতীয় দিন থেকে আর করে নাই না, মিস্ত্রিরা বলে যে আমরা করবো না, পার ভাই আমরা পারবো না, কাজ ছেড়ে যে চলে যায় ওখান থেকে, এবং কন্ট্রাক্টও নিতে চায় না।
ওকে,
এখন বেচারা একটু সমস্যায় আছে এখন, তো উনি এই জন্যই আর কি ওই ছেলেটা বলছিল যে আপনারা আসেন দেখেন কিছু অনেক, আমরা কি করবো, আমরা যদি আসলে কিছু করার
নেই। সেটাই সেটাই,
আমি বিশ্বাস করি যে যদি ওনারা যদি কোনো ভালো হুজুর টুজুর পান ওই জায়গায় এনে যাতে দোয়া করে বাইরে বন্ধ করে কিছু করতে পারেন এরকম কিছু।
ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা আরও দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আসলে আপনারা রেগুলার অসংখ্য এরকম ঘটনা আপনারা পাঠান এবং আপনারা রেগুলার ভোজাফোনের সাথে আছেন। আমি আরও একবার জানিয়ে দিই কীভাবে আমাদের ঘটনা পাঠাতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনারা ঘটনা না পাঠালে ভোজাফোন বন্ধ হয়ে যাবে। এবং আগামী সপ্তাহে আমরা চাই একটা আউটডোর শো করতে, যেটা আপনারা গত সপ্তাহ থেকেই শুনে আসছিলেন এবং আশা করছি যে সেই শোটা খুব সফলভাবে আমরা করতে পারবো। সেই জন্য আপনাদের স্টোরি দরকার, অনেক 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 ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে যে যেখানে আছেন। এবং ঘটনা পাঠাতে হলে মোবাইল বলছি আমি ইমেল করতে হবে আমাদেরকে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি bhootfm@radiofootki.fm which is bhootfm@radiofootki.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা যদি আপনি যদি ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের পোস্টটিতে লাইক দিন এবং কমেন্ট করুন, এবং আমরা আশা করব যে আপনাদের এই ফেসবুকে আমাদের সাথে আপনারা রেগুলারই কানেক্টেড থাকবেন। এবং বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন আপডেট দিই ফেসবুকে, সেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা একটু বলতে চাই, সেটা হচ্ছে www.facebook.com/radio.footi www.facebook.com/bhootfm.rasel। অনেকেই পেজে এসে লেখেন যে এটা রিয়েল পেজ কিনা, আমার খুব আজব লাগে যেটা যদি ফেক পেজও হতো, তুমি যদি বলতো হ্যাঁ এটা রিয়েল পেজ তা কি লাভ হতো, আসলে কোনো লাভ ছিল না। যাই হোক, আমরা ছোট বিরতি যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ, এবং আজকে অতিথির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং সেই সাথে আমি একটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে। হ্যালো রাসেল ভাই, আমার দেখা পৃথিবীতে সবসময় ভালো থাকা মানুষ একজন আপনি আছেন, তিনি কে? আচ্ছা আচ্ছা, একজনই আছেন, তিনি কে? ভূতের সবার সব শ্রোতারাই জানেন, তাই আর প্রশ্ন করলাম না। যাই হোক, আমি নাজমুল হক রাজীব, থাকি ঝিনাইদহের কোটচাঁদপুরে তালসার গ্রামে। আদালত থেকে স্টুডিওতে আসা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আপনি 3/3/2015 তারিখে আমার ফেসবুক স্টেটাসে আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনার কথা বলেছেন। আমাদের দেশে আমাদের নানা ধরনের বিশ্বাস রয়েছে, যেমন ধরুন সন্ধ্যা হবার সাথে সাথে ঘরে বাতি জ্বালাতে হবে, না হলে অলক্ষ্মী হবে, বাসা অলক্ষ্মী বাসা পাবে, রাতের বেলা কাউকে কিছু ধার দেওয়া যাবে না,
দিলে তার লক্ষ্মী চলে যাবে ইত্যাদি। আমার দাদি, তার দাদি এবং আমাদের মামা চাচারা এখন এসবগুলো বিশ্বাস করেন। এছাড়া গ্রামের লোকদের মধ্যে রয়েছে অনেক ধরনের বিশ্বাস, যেমন কোথাও কোনো কুকুর কাঁদতে দেখলে অনেকেই মনে করেন আশেপাশে কেউ মারা যাবেন। আবার পাখিদের নিয়ে রয়েছে নানা কথা, রাতের বেলা কারো বাড়ির সামনে হুতুম প্যাঁচা, যে গ্রামে যাকে জমকুলি বলে বলা হয়, এগুলো ডাকাডাকি করলে বলা হয় এই বাড়িতে বড় ধরনের কোনো বিপদ ঘটবে, ভোরবেলা বাড়ির পাশে কাক ডাকলে দুঃসংবাদ পাবে, কোথাও যদি ফটিক জল পাখি থাকে তাহলে বৃষ্টি হবে, কাক ঠোকরা যদি বাড়ির ওপর দিয়ে ডাকতে ডাকতে উড়ে যায় তাহলে সে বাড়িতে গোলযোগ হবে। এগুলো সবই কুসংস্কার কিনা আমার জানা নেই, তবে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল একটা ঘটনা। ছোটবেলায় একবার দেখেছিলাম আমার দূর সম্পর্কের এক বোন প্রেগনেন্ট ছিলেন, একদিন একটি হলদে পাখি তার বাড়ির পাশের গাছে এসে ডাকাডাকি করছিল। পাখির ডাক এমন ছিল যেন সে বলছে খুকি হ খুকি হ। বলে রাখা ভালো, আমার সেই বোনের ছিল বড় দুটি মেয়ে, আর কোনো ছেলে ছিল না। আমার সেই বোনটি পাখিটির উদ্দেশ্যে বলল, এই পাখি বলো খোকা হওয়া খোকা হওয়া, তোকে সন্দেশ খেতে দিব। পরদিন সেই পাখি আবার ডাকছিল, তবে এবার মনে হলো পাখিটি বলছে, মনে হলো যদি বারবারই বলছেন মনে হলো পাখিটি বলছে খোকা হওয়া খোকা হওয়া। তার কিছুদিন পর সেই বোনের একটি ছেলে সন্তান হয়। আমার স্পষ্ট মনে আছে কয়েকদিন পর সেই বোন একজনকে দিয়ে সন্দেশ মিষ্টি একটি নারিকেলের মালাই করে গাছে বেঁধে দিয়ে আসছিল। জানি না পাখিটি সেই মিষ্টি খেয়েছিল কিনা, তবে আমাদের বিশ্বাস হয়েছিল ওই পাখিটি হয়তো আল্লাহকে বলে তা আমার বোনের গর্ভে মেয়েটিকে ছেড়ে বানিয়ে দিয়েছিল। এই ছিল আমার ঘটনা। এরকম হাজারো ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের গ্রামগুলোতে। ভালো লাগলে পড়ে শোনাবেন বাবু ভাই। আমি পড়ে শোনালাম এই জন্যই যে যেটাতে শুরু করেছিলাম সেটাতেই আসলে শেষ করতে চাচ্ছি। এবং শুরুতেই আমি বলেছিলাম যে হ্যাঁ, এই সমস্ত জিনিস কেউ বলেন কুসংস্কার, কেউ আবার মন থেকে বিশ্বাস করেন। আপনি যেমন ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন না, এবং অনেকে আবার বিশ্বাস না করলেও আমার মনে হয় একটা বিরাট গোষ্ঠী আছেন যারা বিশ্বাস করেন না, কিন্তু তাদেরকে তাদের মধ্যে জিনিসগুলো নাড়া দেয়
না, মানে
হ্যাঁ মানে অবিশ্বাস করতেও যারা ভয় পান এরকম একটা ব্যাপার।
কিছু কিছু জিনিস কিন্তু রাসেল ভাই বিশ্বাস করি না, বাট মানে কিছু কিছু জিনিস হয় যেটা হচ্ছে, যেমন আপনার এই বিড়ালের রাস্তা কাটার ব্যাপারটা আপনি যেটা বলেছিলেন, বিড়ালের রাস্তা কাটার ব্যাপারটা কিন্তু অনেক সময় এটা বিশেষ করে গ্রামে বিদেশেও করে, অনেকে ভারতে খুব বেশি করে। হ্যাঁ তো
আসলে রাস্তা কাটিয়ে
তো এখানে একটা বলা আছে যে জিন নাকি মানে আপনার কালো বিড়াল বা কালো কুকুরের রূপ নেয়, কালো বিড়াল কালো কুকুরের বেশিরভাগই নাকি আসলে জিন। এরা কি করে অনেক সময় মানুষের যে বলে বিদেশে যেটা বলে আই অনলি হান্ট দেম হু ক্রসেস মাই প্যাথ, তো আসলেও যখন নাকি ওই যে আপনার রাস্তাঘাট ক্রস করে তখন অনেক সময় দেখা যাচ্ছে কি মানে সে জিনটাকে পজেস করে ফেলে, অথবা তাকে একটা দুর্ঘটনা ঘটায়। আমার নিজের জীবনে আমি একবার বাইক নিয়ে এরকম পড়ে গেছিলাম, যেটা পড়ার কথা ছিল না, আনইউজুয়াল ভাবে পড়া, মানে একদম শুকনো রাস্তায় বাইকটা টার্ন করার সময় পড়ার, যদি পড়ে যাই লজিক্যালি ডানে পড়বো, উল্টায় পড়ছি বামে বামে, এবং মানে ইট ওয়াজ ভেরি অড একটা জিনিস।
তা তো অবশ্যই।
হ্যাঁ তো এই জিনিসটাই আর কি, আমি মাঝে মাঝে কিছু জিনিস আছে যেটা আসলেই কিছু কিছু এফেক্ট পড়ে মানুষ।
আচ্ছা আমি ছোট করে ঘটনা শুনবো,
একদম একদম একটা ছোট। এটা হচ্ছে সিলেটের থেকে পাঠিয়েছে মমিনুর রহমান নামে একজন। তো ঘটনাটি তার চাচার বলা। 1978 সালে তার চাচা তখন প্রথম চাকরি পেয়ে সিলেটের আবেরখানা নামে একটা জায়গায় মুভ করে যায়। তো সেখানে থাকা তখনকার সময় নাকি মানুষ ছিল না, বাড়িঘরও খুব বেশি ছিল না। তো সে যে জায়গাতে উঠে সেটা হচ্ছে একটা ব্রিটিশ আমলে তৈরি করা একটা বাড়ি, সেটা কোনো একটা ব্রিটিশ সাহেবরা থাকতো এক সময়, সেখান থেকে কোনো মানুষ কিনেছে, তো সেখানেই পুরোনো বাড়িটাতে থাকার ব্যবস্থা হয়। তো প্রথম দু একদিন নাকি নর্মালি সে ঘুমায়। তো একদিন রাত্রে প্রচণ্ড মানে শব্দে মনে হচ্ছে কোনো বুড়ো মানুষ কাঁদতেছে, হ্যাঁ শব্দ করে চিৎকার করছে। তো তার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকারের শব্দটা দেখে তার দরজার বাইরে, সে আস্তে আস্তে হেঁটে দরজার বাইরে যায়, দেখি ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে হালকা আলোর মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, গায়ে একটা আলখেল্লার মতো পরা কোটের মতো, এবং তার চেহারা ভালো মতো দেখা যাচ্ছে না। তো সে তাকে বলে, ও চাচা দেখে তার গায়ের লোম সব দাঁড়িয়ে যায়, একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো সে বলছে যে তুই লোকগুলাকে পানির থেকে বাঁচা, নাহলে তোর ক্ষতি হবে। এতটুকু বলে সেই লোকটা হারিয়ে দেয়। তো উনি খুবই হয়ে যায়, রাতের বেলা শুনশান নিরবতা কেউ নাই, উনি বাসায় চলে আসে, এসে আবার ঘুমিয়ে পড়ে। তো ঘুম আসে না, অনেক লেটে ঘুমায়, এবং পরদিন রাত্রে ঠিক একই সময় সে চিৎকার শোনে। এরকম পরপর কয়েকদিন সে চিৎকার শোনে, কিন্তু সে আর উঠে যায় না, মানে সে ভয় পায় আর কি। তো এরপর যেটা হয়, উনি রাত্রে স্বপ্নে দেখে, দেখে যে আলখেল্লা পড়া একজন লোক, এবং তিনি চিন্তা করে পানির থেকে কিছু বাঁচাবো, আসার মধ্যে পাশে কোনো পুকুরও নাই, খালও নাই, বিলও নাই, নদীও নাই। তো যেটা হয় যে উনি রাতের বেলা দেখে, স্বপ্নে দেখে যে আলখেল্লা পড়া লোক ওনাকে টেনে নিয়ে যাচ্ছে রুম থেকে, টেনে নিয়ে ছাদিয়ে ওঠার রাস্তাটা দেখাচ্ছে এবং উঠায় নিয়ে যাচ্ছে ওনাকে নিয়ে একটা ট্যাঙ্কি, পানির পানির ট্যাঙ্কি যেটা আসলে ব্যবহার হয় না, সে পানির ট্যাঙ্কির সামনে নিয়ে বলতেছে যে এখান থেকে বাঁচা। ওই স্বপ্নটা উনি কয়েকদিন দেখার পরে উনি কি করে এলাকার হুজুরের কাছে জিজ্ঞেস করে যে আমি এরকম স্বপ্ন প্রতিদিন দেখছি হুজুর কি ব্যাপার। তো হুজুর বলে তোমাকে নিশ্চয়ই কোনো ভালো জিন এই স্বপ্নটা দেখাচ্ছে, ওই ট্যাঙ্কিটার কাছে আমাকে নিয়ে চলো।
আচ্ছা,
তো উনি হুজুরকে নিয়ে আসে বাসা। যাওয়ার সময় দেখে যে ওই ছাদে ওঠার যে গেটটা সেটার মধ্যে বড় একটা তালা মারা, পুরোনো তালা মুচড়ে ধরে গেছে। তো উনি বাড়ি যার থেকে ভাড়া নিয়েছে তাকে ডেকে আনে, সে বলে দেখেন এই বাড়ির যে মালিক সেও ওই ব্রিটিশ থেকে ছিল, ব্রিটিশ সাহেব এই তালাটা মানে তাকে পরে মেরে দেয়, মেরে দিয়ে বলে যে এখানে উঠছে না।
আচ্ছা,
তো সে করে কি ওই তালা ভাঙে আর কি, হুজুর টুজুরকে নিয়ে তালা ভাঙে, ভেঙে তারা ছাদে ওঠে, উঠে ওই ট্যাঙ্কির কাছে যায়, সে ট্যাঙ্কি ঢাকনি খুলে দেখে ভিতরে চারটা কঙ্কাল ট্যাঙ্কির ভিতরে।
ও মাই গড।
হ্যাঁ, তো খুব ভয় পায়, ভয় পেয়ে বলে কি ব্যাপার এবং এই এটার কথা দেখতেছি স্বপ্নে। তারপর তারা খোঁজ খবর লাগে, খোঁজ খবর নিয়ে পরে ইতিহাসটা বের হয় ওই বাড়ির, যে ওখানে দুটো ফ্যামিলি থাকতো, একটা বড় ভাই একটা ছোট ভাই। কোনো কারণে বড় ভাইটা ছোট ভাইয়ের ফ্যামিলিটাকে মার্ডার করে ফেলে।
আচ্ছা,
ফেলে তো লাশটাকে তারা ওই ট্যাঙ্কির ভিতর লুকায় রাখে।
ওকে,
এবং পরবর্তীতে কোনো এক কারণে হয়তো ওনার কাছে মানে এই জিনিসটা এবং রিভিল হয় এটা। এটাই ছিল রাসেল ভাই কাহিনীটা।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার ঘটনার জন্য। আমরা অনুষ্ঠানের মোটামুটি আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি এবং এতক্ষণ পর্যন্ত আমি কোনো SMS পড়ি নাই। আপনারা জানাবেন যে কেমন লাগলো আমাদের এই এপিসোডটা, এবং আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুকের মাধ্যমে সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন, জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন লাগছে। আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন, আপনারা সবসময় যদি সঙ্গে থাকেন তাহলে ভূতাতন দিনে দিনে আমরা অনেক ভালো করতে পারবো। আমরা নানাভাবে এক্সপেরিমেন্ট করছি, আজকে যেমন একটা প্রেজেন্টেশন দিলাম আমরা আজকের এই ফ্রাইডে the 13th নিয়ে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে জিনিসগুলোকে খুব সিরিয়াসলি কেউ নিতে চাইলে আমি নিষেধই করবো যে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ সব জায়গায় তাই বলছে যে সিরিয়াসলি নেওয়ার মতন কোনো কিছু না। আবার আবার অনেকে আমরা আমি বললাম না যে কতগুলো ব্যাপার আছে, যে কিছু কিছু মানুষ আমরা কিছু কিছু ব্যাপারে এমন ধরনের ইয়ে থাকি, কিছু কিছু ব্যাপারে আমরা মানে কি বলবো যে এটা বিশ্বাস করবো না অবিশ্বাস করবো এটা নিয়ে নির্ধারণ থাকি। তার চাইতে বড় কথা হচ্ছে কিছু কিছু ব্যাপার আমরা বিশ্বাস করতেও ভয় পাই, কিছু কিছু ব্যাপার আমরা অবিশ্বাস করতেও ভয় পাই, এরকম কিছু ব্যাপারও কিন্তু আমাদের সাথে সবসময় ঘটে চলে, তাই না? তো আজকের এই এপিসোডটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং আজকে সিরিয়াসলি আজকে আমি বলতে চাই যে আজকে আপনাদের এই ফ্রাইডে দ্য 13th কি আর সব ফ্রাইডের মতোই ছিল, নাকি আজকের ফ্রাইডেটা আসলেও একটু অন্যরকম ছিল? আজকে কোনো অঘটন ঘটেছে কিনা, আজকে কোনো অঘটন ঘটেছে কিনা সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন, আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radio50.fm। অবশ্যই অবশ্যই যারা এখানে ঘটনা পাঠাবেন তারা শুরুতে উল্লেখ করবেন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের অডিও ক্লিপ পাঠাতে চান, অর্থাৎ দেশের বাইরে রয়েছেন, তাদেরকে বলবো যদি আপনি চান যে বছরের শেষে স্পর্শ সেরা সব ঘটনা নিয়ে যদি আপনি চান যে আপনার ঘটনাটিও ভূতগুণে মানে ভূতগুণে সেই স্পেশাল বইটিতে স্থান পাক, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার ঘটনার সাথে আপনার যে লেখাগুলো রয়েছে মানে যে যে ঘটনাটি সেটা লিখেও পাঠাবেন আমাদেরকে। আর যারা আমাদেরকে আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio50, www.facebook.com/bhootfm.rasel। সারা সপ্তাহ জুড়েই যত ইচ্ছে তত কমেন্ট করতে পারবেন, যত ইচ্ছে তত আলোচনা ঝড় তুলে আমরা আমি তো রেগুলার দেখবেন, আপনি অনেক জায়গাতেই দেখবেন যে ওই ওয়ালেও রিপ্লাই দেখতে পাবেন। সুতরাং আমরা কিন্তু রেগুলার ঢুকছি, চেক করছি আপনাদের সুবিধার জন্য, আপনাদের কাছ থেকে জেনে নিচ্ছি কেমন লাগছে ভূতাসন, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আরো নতুনভাবে ভূতাসনকে প্রেজেন্ট করতে। তো বাবা, ওই একটা কথা শুধু আপনার কাছে লাস্ট আমরা বলবো, আমরা শেষ করতে দিতে চাই এখন, সেটা হচ্ছে যে এক বাক্যে যদি মানে এই জিনিসটা কেউ মানে এই যে 13th নিয়ে, ফ্রাইডে 13th নিয়ে আপনার কাছে আসলে যদি এটা বলে যে এক লাইনে বলেন ফ্রাইডে 13th, হোয়াট ইজ ফ্রাইডে দ্য 13th?
আসলে আমার কাছে অবশ্যই সুপারস্টিশন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ ফ্রাইডে হচ্ছে আমার কাছে আমি মুসলমান, জুম্মার দিন নামাজ পড়ব, পবিত্র দিন, এতটুকু, এটা নিয়ে আসলে কিছু ভাবার নেই।
আমি 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 এক জিনিস খুব মানে এখনো দেখি যে আমার বাসাতে আমার বাবা এই দিনটিতে বিশেষ প্রস্তুতি নেন, যে আজকে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার রাত আসছে, কিছু বিশেষ প্রস্তুতিটা থাকে, যত ওই দিন তিনি সাধারণত অসুস্থ থাকলেও তারপরেও কিছু কিছু বিশেষ আমল বা ইবাদত করেন।
কারণ একটা ছোট পয়েন্ট রাসেল ভাই, মুসলমানরা বিশ্বাস করে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবারে মানুষের সাপ্তাহিক আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়।
ওকে,
তো সুতরাং মানে ওইটা পবিত্র দিন, এবং জুম্মাকে বলাই হচ্ছে মুসলমানদের ছোট ঈদ,
আচ্ছা তো এটা এটা সেটাই সেটাই এবং অনেকের কাছ থেকে আমি নানান ধরনের এরকম পেয়েছি এবং আপনারা দেখতে পারবেন যে ওয়ালে অনেকে ফাইটও করেছেন এই সমস্ত বিষয় নিয়ে তো সেখানে গিয়ে খোঁজ খবর নিতে পারেন যাই হোক আজকে আমরা আসলে ইচ্ছা করে একটা বিশেষ স্পেশাল এপিসোড করলাম এবং আমরা আজকে আজকের আপনাদের কমেন্ট আপনাদের ফেসবুকে কমেন্ট আপনাদের SMS কিছুই পড়িনি আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা সেগুলো আবার আমরা আপনার চাইলে আগের মতো ফর্মে ফিরে আসবো এক্সপেরিমেন্ট করছি এবং আপনাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই আমাদের জানাবেন একটা খবর দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আবারও গ্রামীণ ফোন বন্ধ গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউটডোর শো এতে পার্টিসিপেট করতে চাইলে এখনই সাইন আপ করো www.bondhugaraj.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও রক্তহীন করা ভৌতিক ঘটনা সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহাওয়ায় ট্যুর এবং ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন আজকে অর্থাৎ এখন তো আজকেই হয়ে গেছে 14 মার্চ 2015 সো হারি আপ গাইজ আজকের মতো এখানে শেষ করছি কথা হবে আবারও আগামী সপ্তাহে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি ফুটে থাকবেন যারা এতক্ষণ ধরে আমাদের সাথে SMS করে জানিয়ে দিলেন আমি পড়বো যারা আমাদের ইমেল করলেন যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা শুধুমাত্র শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা শোনেননি পরে শুনবেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং বাবু ভাই ডিনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি টাটা
This track was downloaded from FusionBD.com.